exclusively on FusionBD.com.
শুনছেন রেডিও ফুটেজ রেডিও এফএম সৃষ্টাচ্ছি মধ্যে আপনার সাথে ফুট এফএম হরর ক্লাব নিয়ে উইথ মোর ফান এন্ড ফিয়ার। ঠিক ঠিক রাত এগারোটার সময় শুরু হয়ে গেল ফুট এফএম হরর ক্লাব এবং আজকে আমাদের সাথে একটা হরর ক্লাব আছে প্রতিদিনের মতোই, এবং আজকের হরর ক্লাবটি আশা করি তাদের সাথে খুব সুন্দর একটা আড্ডা হবে পুরো এপিসোড জুড়ে, এবং সেই সাথে আজকে খুব চমৎকার একটা গল্প আছে আমাদের। ঠিক শুরু হয়েছিল যার গল্প দেশি এডগার অ্যালান পোর একটা গল্প আছে এবং গল্পটার নাম কালো বিড়াল, সেটা নিয়ে পরে কথা বলবো। আরও যেটা আছে আজকে আমাদের মানে লিসেনারদের লেখা দুটো গল্প থাকছে, সেই গল্প দুটো খুব সুন্দর এবং পুরো এপিসোড জুড়ে আরো বেশ কিছু সুন্দর সুন্দর সেগমেন্ট রয়েছে। আড্ডা তো আছেই আজকের হরর ক্লাবের সাথে এবং সেই সাথে একটা অদ্ভুত গল্প যেটা আনসেন্সর্ড সেগমেন্টে থাকছে। সব মিলে পুরো এপিসোড জুড়ে আপনি সাথে থাকবেন ভূত এফএম হরর ক্লাবের। একদম শুরুতে আমরা ব্যাক টু ব্যাক তিনটা গান শুনবো নো টক ট্রিপল প্লে, এবং তারপর আমরা চলে আসবো এবং কথা দিচ্ছি পুরো অনুষ্ঠান জুড়ে খুব কম কম বিরতি থাকবে, কাজেই কোথাও যাবেন না। আপনার কথাগুলো জানিয়ে দিতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকে ভূত এফএম হরর ক্লাবের একটা পোস্ট রয়েছে সেখানে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। facebook.com/radiofoot এই ঠিকানায় আপনি এসে ভূত এফএম হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার কথা। এছাড়া আপনি আপনার গান শেষে ফিরে আসছি, কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও ফুর্তি 88.5 FM।
রেডিও ফুর্তি নো টক ট্রিপল প্লে পরপর তিনটি দারুণ গান ব্রট টু ইউ বাই গ্রামীণ ফোন, লাইফ চলুক জিপি স্পিডে। সং নম্বর 1
যতনে মনে মনে তোমাকে সাজাই, কি করে বলি আরো কাছে পেতে চাই। যতনে মনে মনে তোমাকে সাজাই, কি করে বলি আরো কাছে পেতে চাই। সবই লাগে ভালো তু চোখের সীমানায়, ও আমার স্বপ্ন গুলো তোমায় ছুঁয়ে যেতে চাই। আহা বলে যে এখনই চলে, ভালোবাসি একথা দেব আজ বলে। বাজে শুকুর হবে নীরবে স্বপ্ন লোকের বন্ধু হবে, মিশে আছো তুমি অনুভবে। সবই লাগে ভালো তু চোখের সীমানায়, ও আমার স্বপ্ন গুলো তোমায় ছুঁয়ে যেতে চাই। আহা বলে যে এখনই চলে, ভালোবাসি একথা দেব আজ বলে। বলে যে এখনই চলে, ভালোবাসি একথা দেব বলে। রঙের বর্ণ ছটায় হৃদয়ে হৃদয় আকো করি না কিছু ভয় পাশে যদি তুমি থাকো রঙের বর্ণ ছটায় হৃদয়ে হৃদয় আকো সাজাই কি করে বলি আর কাছে পেতে চাই যতনে মনে মনে তোমাকে সাজাই কি করে বলি আর কাছে পেতে চাই সবই লাগে ভালো এতো চোখের সীমা নাই ও আমার স্বপ্ন গুলো তোমায় ছুঁয়ে যেতে চাই আহা ওমে যেটা এখনই চলে ভালোবাসি এ কথা দেব আজ বলে ওমে যেটা এখনই চলে ভালোবাসি এ কথা দেব বলে
Brought to you by Grameenphone.
Song number 2.
La 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 la
শুনছেন মানা মাহমুদ ফিচারিং রমার আনরিলিজ ট্র্যাক উরু উরু মন এক্সক্লুসিভলি অন রেডিও ফুর্তি।
No Talk Triple Play. Brought to you by Gramophone. Chalo Bohudur. DJ Rahater Projojona ebar GP Music niye ashlo Garage 1.0 notun bhabe cover kora Robindro Shongit folk ebong filmer gan guli shunte parben shudhumatro GP Music app e ebong music video gulo dekhte parben GP Music er Facebook page
e Pohila Boishakh mane Mojor Jonmodin ebar Mojor Jonmodin upolokkhe 500 Boishakher best concert nache gane matabe Mila Warfare Feedback, Ridoy Khad, Tanjib Sarwar, Ebon Inside You Shaho, Arshab Mon Matano Band, Ashte Habe Uttara Friends Club Mate, Chodo Ponero Osholo April, Arupacho, Bangla Khabar Shaho, Shimahin Furti Baji Shujo, Jodi Hao Mojo Fan, Shejiguje Chok Buje Chole Show, Ekjuk Ekshate Mojo Hate Boishekut Shabe, Mojo Antorizon.
Dost, tui je movie char kotha bolchili abar dekhlam
abar ek movie koy bar dekhis
4g ashar por 5 bar
4g ashar por 5 bar mane ki
are goto soptahe samsung phone ta kinlam na tar sathe bangalink 4g internet joto bari movie ta play korchi toto bari jeno notun lagche
notun to lagbei 9990 takay samsung j2 4g handset e paben bangalink er shera 4g experience movie kingba video ekhon shob notun lagbe bangalink
Boss, মেয়ের ভয়েস শুনলে আপনার মাথাটা জাস্ট খারাপ হয়ে যাবে গ্যারান্টি বস
বলো কি বাট নতুন সিঙ্গার পারবে
কি বলেন বস আমার ভয়েস সাথে ওই মেয়ের হামিং ছোট্ট একটা কোরাস হট কে ডাকো বস
ডাকো
এটা কি
সরি বস যখন শুনেছিলাম তখন তো
ভালো লাগবে কারণ সেই সময় মুখে ছিল প্রাণ লেয়ার আর মুখে প্রাণ লেয়ার যতক্ষণ উথাল পাথাল ততক্ষণ প্রাণ লেয়ারের চকলেট আর মিল্কের ধামাকদার টেস্ট ভুলিয়ে দেয় আপনার মন প্রাণ লেয়ার উথাল পাথাল টেস্ট
রেডিও ফুড রিভিউ এফএম এ আপনি আছেন সৃষ্টি আছে মুহূর্তে আপনার সাথে ফুড এফএম হরর ক্লাব নিয়ে আর আমার সাথে আজকের হরর ক্লাবে যারা এসেছেন তাদের সাথে পরিচয় করিয়ে দেব তার আগে আবারও জানিয়ে দিচ্ছি আপনারা যারা এতক্ষণ সাথে আছেন এবং আশা করি থাকবেন ঠিক রাত দুটো পর্যন্ত তাদের জন্য জানিয়ে দিচ্ছি আজকের হরর ক্লাবের পুরো এপিসোড জুড়ে যে গল্পগুলো থাকছে তার হালকা একটু সামারি দিয়ে নিয়ে আমাদের একদম শুরুতে আমরা একটা মেল অব দ্য উইক যেটা আছে সেটা পড়ব তারপর না মেল অব দ্য উইক পড়ব আমরা সেকেন্ড আওয়ারে শুরুতে আমরা একটা লিসনারের পাঠানো একটা স্টোরি পড়ব তারপর আমাদের যে মূল গল্প যেটা আজকের সেটা হচ্ছে কালো বিড়াল এডগার অ্যালান পো এবং তারপর থাকছে আরো একটা মেইলের গল্প এবং আনসেন্সর্ড সেগমেন্টের স্টোরি তো থাকছেন রাসেল ভাই এবং আজকের যে হরর ক্লাবটি সেই হরর ক্লাবের সাথে একটু পরিচিত হয়ে নিয়ে আপনারা নাম এবং কোথেকে এসেছেন একবার বলবেন
আমি আহসান হাসিব বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপি তে পড়ছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে থার্ড সেমিস্টার
ওকে
আমি ঢাকায় আছি এখন
ভেরি গুড ওকে
আমি অভ্রবীর কিউলাবে পড়ছি বিবিএ তে ফার্স্ট সেমিস্টার
ওকে
আচ্ছা আমি মাহমুদুল হাসান আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার সেকেন্ড ইয়ারে ঢাকাতে
বাহ তো কেমন লাগছে আজকে বেশ বৃষ্টি হচ্ছে বাইরে এরকম একটা ওয়েদারে আমরা এখন আছি রেডিও ফুড স্টুডিওতে এবং আমরা কিছু হরর গল্প শুনব তো কেমন লাগছে এই সময়টাতে এখানে এসে
অ্যাকচুয়ালি
নির্বাক হয়ে গেলেন কেন
রাত হয়েছে রাতের সাথে বৃষ্টি আসলে দুটো মিলে অনেকটা
একদমই এবং ওই হুমায়ুন আহমেদের একটা কথা বলে আসলে মানে এই হরর ক্লাবে হুমায়ুন আহমেদের কোটেশন সম্ভবত সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে যে তার লেখা যে ভূতের মানে তার সম্পাদিত একটা ভূতের গল্পের বই আছে তো তিনি সেখানে বলেছেন যে এই গল্পগুলো পড়ার খুব ভালো সময় হচ্ছে রাতের বেলা এবং খুব ভালো হয় সেটা যদি বর্ষণমুখর রাত্রি হয় তো আজকে খুব একটা বর্ষণমুখর না তবে মনে হচ্ছে হয়তো বা রাতের দিকে এবং বেশ একটা ভালো
বিজলি চমকানি আছে,
একদমই তাই। এবং ঠিক বৈশাখের আগ মুহূর্তে এই সময়টাতে আমাদের হাতে খুব সুন্দর সুন্দর কিছু গল্প আছে। তো এই যে ভূত এফএম হরর ক্লাবে আপনারা আসলেন আপনাদের হরর ক্লাব নিয়ে, ভূত এফএম শোনার এক্সপিরিয়েন্সটা একটু যদি বলেন, যে ভূত এফএম যখন শোনেন বা আপনি অভ্রবীর তার সাথে আমার কথা ছিল, আপনি খুব ছোটবেলা থেকে ভূত এফএম শুনতেন, তো সেই সময়ে মানে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল?
ওয়েল অবভিয়াসলি ছোট ছিলাম এবং মানে গল্পটা গল্প শেষ করতাম, অতটুকু সাহস ছিলাম, কিন্তু গল্প শেষ হওয়ার পরে উঠে দাঁড়ানোর মতো আর সাহস নাই, একদম পুরোটা শরীর কাঁপছে, মানে ওয়াশরুমে যাব ভয়ে তো আর নড়তেই পারি না, দরজা আটকাচ্ছি, সেই দরজার ছিটকিনির আওয়াজ কিংবা বাতাসের শব্দ সবকিছু লাইক গল্পটার সাথে রিলেট করে ফেলছি, মানে অ্যামেজিং ছিল ব্যাপারগুলো, বাট খুব ভয়ঙ্কর একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স।
মানে এই হরর গল্প বা হরর মুভিজ আমিও যখন হচ্ছে শুনতাম বা দেখতাম ঠিক রাতের বেলাটাতে, ওটা শেষ করার পর তারপর যে কোনো কিছুর না মানে শব্দের ডিটেইলিংটা অনেক বেড়ে যেত, যে একটা ছোট ছিটকিনের আওয়াজও অনেক
অনেক লাউড,
মানে একদম খুব স্পষ্ট শোনা যেত, এবং সম্ভবত হাত থেকে একটা পিন পড়ে গেলেও সেই শব্দটা ভয় পেয়ে যেতাম। তো যাই হোক, এই জন্যই আসলে হরর জনরাটার উৎপত্তি, যে মানুষের সেই ভয়ের ফিলিংসটাকে নাড়া দেওয়ার জন্য, এবং সেখান থেকে তো ভূত প্রেত অনেক অনেক কিছু। তো যাই হোক, আমরা আরো কথা বলবো আপনাদের সাথে, আরো অনেক আড্ডা হবে। এমনিতে যদি জানতে চাই যে মানে পড়াশোনার বাইরে এমনিতে আপনারা কি করেন বা ইন্টারেস্ট কি দিকে আছে?
আচ্ছা, আমার জন্য হচ্ছে পার্সোনালি মানে বলতে গেলে অনেক জায়গাতেই অনেক কিছুই করা হয়। বেসিক্যালি প্যাশনের দিক থেকে হচ্ছে আমি মিউজিক পছন্দ করি, মিউজিক করি, আর হচ্ছে লেখালেখি কিংবা হচ্ছে আউটডোর স্পোর্টস যেটা বলা যায়, ফুটবল হোক সেটা ব্যাডমিন্টন হোক, আর এই তো বিভিন্ন হচ্ছে অ্যাক্টিভিটিস এর সাথে নিজেকে জড়ার রাখতে আর কি ভালো লাগে।
ঘোরাঘুরি করেন?
হ্যাঁ, ওয়েল এটা হচ্ছে খুব মানে বড় একটা শখ আমার।
আচ্ছা,
আমার হচ্ছে প্রথম প্ল্যান হচ্ছে ভার্সিটি লাইফের মধ্যে হচ্ছে আমি পুরো বাংলাদেশ হচ্ছে কভার দিব।
আচ্ছা,
অলরেডি বেশ কিছু জায়গা আমাদের ঘোরা শেষ, আমাদের মানে ফ্রেন্ড সার্কেলটা এরকম যে খুব হুট করে ইচ্ছা হলো চলো চলে যাইতে চলে গেলাম, তো এরকম ঘোরাঘুরি হয়। এই তো এক মাসে 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 প্রায় ঘোরাঘুরি হয় আর কি, কোন একটা জায়গায়।
তো এই ঘোরাঘুরির প্ল্যানিং থেকে যেটা আমাদেরও হচ্ছে, আমরা হরর ক্লাব নিয়েও অনেক ঘোরাঘুরি করতে চাই, আমরা চাই যে সারা বাংলাদেশে ঘুরে বেড়াবো, এবং আমাদের তো সারা বাংলাদেশ জুড়েই অসংখ্য হরর ক্লাব রয়েছে। তো এই যে ঘোরাঘুরির মাধ্যমে যেটা হয় যে আমরা কোনো একটা গ্রামে গেলাম বা কোথাও একটা গেলাম, সেখানের কিছু মানে সেখানকার লোকালিটির কিছু ট্র্যাডিশনাল কিছু গল্প থাকে বা কোনো জায়গা থাকে, সেই বিষয়গুলো আপনারা কিন্তু নিয়ে আসতে পারেন আমাদের জন্য, তো সেগুলো অপেক্ষায় থাকবো। আপনারা যেহেতু অনেক ঘোরাঘুরি করেন তো সেগুলো আসবে, আর মিউজিক যেহেতু করেন, আপনার বাংলাদেশের মিউজিক ভেতরে আপনার ফেভারিট মিউজিশিয়ান কারা বা
বাংলাদেশের ভিতরে? এখন আগে বোধ হয় কথা হচ্ছিল অফেয়ারে যে সেটা হচ্ছে যে ফেভারিট বলতে একটা জিনিস বুঝাই আমি, সেটা হচ্ছে যেটা পছন্দ রেগুলার শোনা হয় সেটা অফকোর্স নেমেসিস, অর্থহীন অফকোর্স এরা ফার্স্ট চয়েসে থাকবে, বাট যদি ভালোবাসার কথা বলা হয় যে কোনটা হচ্ছে খুবই টাচি আর কি আমার জন্য আর কি, আই ক্যান লিভ উইদাউট, সেটা হচ্ছে মহিনের ঘোরাঘুরি। তো সেইখানে হচ্ছে এই জিনিসগুলো আমার পছন্দ আর কি মিউজিক সিনে।
তো আমরা এখন একটা গল্প শুনবো, গল্পটা লিখেছেন হচ্ছে ফ্রাঙ্কেনস্টাইনের কুৎসিত দানব, এই ছদ্মনাম তিনি লেখেন, আমাদের ভূত এফএম হরর ক্লাবের যারা লিসেনার আছেন আপনারা তাকে চেনেন, এবং সেই গল্পটা শুনে আমরা শুনবো মহিনের ঘোরাঘুরির একটা গান, গঙ্গা। তো এখন আমরা চলে যাই গল্পে, এবং গল্পটা ফ্রাঙ্কেনস্টাইনের অদ্ভুত কুৎসিত দানব তার লেখা, এবং এই গল্পটা নাম হচ্ছে হাইওয়ে। আমার মনে হচ্ছে খুবই সুন্দর একটা গল্প হবে, আমি অবশ্যই পড়েছি গল্পটা, খুব সুন্দর গল্প সেজন্যই পড়ছি, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। শুরু করছি হাইওয়ে। পুরনো ডায়েরি পেলে সেটা পড়া আমার স্বভাব, শখের লেখালেখি করি, তাই অন্যের লেখা পড়তে খুবই ভালো লাগে। ডায়েরি বলতে আমি প্রতিদিনকার রুটিন লেখা ডায়েরিকে বুঝাচ্ছি না, নিজের ক্রাশের বর্ণনা বা প্রেমের বর্ণনা এসব লেখাও বুঝাচ্ছি না, আমি ডায়েরি বলতে বুঝাচ্ছি বিদেশে সেটাকে লগবুক বলা হয়, জাহাজের ক্যাপ্টেন বৈমানিকরা নিজের রোমহর্ষক অভিজ্ঞতাগুলোর বর্ণনা যেখানে দেয় আর কি। আসলে আমার কাছে রোমহর্ষক লাগে, তাদের কাছে সাগর উত্তাল ঢেউ বা আকাশে বাতাসের বিদ্রোহ, এটা তো সাধারণ ডেইলি রুটিনের মতোই ডায়েরিতে লেখার কিছু একটা। বিভিন্ন লাইব্রেরিতে আমি পুরনো বইয়ের চেয়ে তাই এসব রহস্যময় লোকের রোমহর্ষক সত্য কাহিনীর বিবরণ খুঁজে বেড়াই। এর আগে একবার একটা বাসের পেছনের সিটে, আরেকবার আমার নতুন ফ্ল্যাটের বন্ধ এক ঘরে আমি দুইটা ডায়েরি পেয়েছিলাম। আমি অনেক পছন্দ করি সেগুলো। আমি এসবের নাম দেই রোমহর্ষক ডায়েরি। প্রথম ডায়েরির বর্ণনা নিয়ে নিজ ভাষায় লিখে প্রকাশ করেছিলাম, নিজের সাহিত্য জ্ঞান যতটুকু আছে আর কি। ভয়াবহ এক থ্রিলারই হতো সেটা, কিন্তু বর্ণনা পড়ে মানুষের রোমাঞ্চিক গল্প মনে হয়েছিল। দ্বিতীয় ডায়েরির কাহিনী লিখে আরাম পেয়েছিলাম, পারফেক্ট থ্রিলার। আজ তৃতীয় ডায়েরির কাহিনী লিখতে বসেছি। এই ডায়েরিটা আমি শহরের পুরাতন একটা লাইব্রেরিতে পেয়েছিলাম, সে সময়ের কাহিনী যখন বরিশালের রূপাতলীর মহাসড়কটা মাত্র তৈরি হচ্ছে, জঙ্গল কেটে সে সময় এই স্থানে চিতাবাঘ দেখা যেত। দুই পাশের ঘন জলা আর জঙ্গল থেকে প্রায়ই চিতাবাঘ লাফিয়ে নতুন তৈরি সড়কে এসে পড়ত। এসব জায়গায় গাড়ি থামানো একদম নিষিদ্ধ ছিল চিতাবাঘের ভয়ে। বরিশালের এই বর্ণনাটা আমি আমার স্কুল জীবনের এক স্যারের কাছে শুনেছিলাম। তার নানাই মহাসড়কের কাজের কন্ট্রাক্টর ছিল। যাই হোক, মূল ঘটনাটা শুরু করব। গল্পটা ভৌতিক। আমি আগে বলে রাখলাম, একটা ডায়েরির কথাকে নিজের ভাষায় সাহিত্যের আবরণে ঢোকানোর চেষ্টা করলাম। ডায়েরিটা 1920 সালে, সে সময় এখানে ইংরেজ শাসনামল ছিল, এটা সবাই জানে। বরিশালকে তখন চন্দ্রদ্বীপ বলা হতো, কারণ বেশিরভাগ স্থান ছিল পানির নিচে আর জঙ্গলে আচ্ছন্ন। বাঘ চিতাবাঘ ছিল বড় মাংসাশী প্রাণী, ছোটগুলোর মধ্যে ছিল শিয়াল, বন্য কুকুর, বাঘটাশ ইত্যাদি। তৃণভোজীর মধ্যে হরিণ আর বানর ছিল, আর জলা এলাকায় কুমির। আস্তে আস্তে যখন পানি কমতে শুরু করল, পৃথিবীর তাপমাত্রা বাড়ার কারণে অনেক জায়গা পানির উপর মাথা তুলে দাঁড়ালো। উর্বর ভূমি দূর থেকে অনেক মানুষকেই টানল। আস্তে আস্তে বরিশাল শহরে পরিণত হল। তখন এই স্থানের সাথে বাকি দেশের যোগাযোগ এর জন্য বড় বড় রাস্তা তৈরির সিদ্ধান্ত হল। রূপাতলীর মহাসড়কটা এভাবেই তৈরি, বরিশালের সবচেয়ে পুরনো মহাসড়ক। যাই হোক, 1920 সালে ডায়েরি লেখক পুলিশ সদস্য ড্যারেন হফম্যান যখন বরিশালে এল, রূপাতলী মহাসড়কের কাজ শেষ, তবে আশেপাশের জঙ্গলগুলো পরিষ্কারের জন্য বিভিন্ন কন্ট্রাক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। পুলিশ জিপে করে এই মহাসড়ক টহল দিত, হাতে থাকত রাইফেল। এক নম্বর কারণ হল চিতাবাঘের হাত থেকে বনকর্মীদের বাঁচানো, দুই নির্জন মহাসড়কে ওঁত পেতে থাকা ডাকাতদের হাত থেকে বণিকদের বাঁচানো, নির্জন রাস্তায় কাটা গাছের কাণ্ড রেখে বণিকদের সর্বশান্ত করার ইতিহাস আজকের না। হফম্যান পুলিশ জিপে করে রাতের শিফটে টহল দিত। এখনকার মতো মহাসড়কে বৈদ্যুতিক আলো তখন ছিল না, নির্জন এলাকা বলে গ্যাসবাতিও চালানো হয়নি। জিপের আলো আর আশেপাশে দেখতে হ্যাজাক বাতি বা ব্যাটারি টর্চ ব্যবহার হত। হফম্যানের সাথে যে পুলিশ টহলে নামত তার নাম শরীফুল হক। শরীফ এই এলাকার স্থানীয়। যখন এসব জায়গায় জলা জঙ্গল ছিল, সেসবের ফাঁকে দুই একটা ছোট গ্রাম থাকত, সেখানে বেড়ে ওঠা শরীফের। ছোটবেলা থেকে আসা জলা জঙ্গল আর তার হাতের তালুর মতো মুখস্থ ছিল, তবে সেগুলো কেটে ধ্বংস করে মহাসড়ক তৈরি হয় দিক চিনতে প্রায় ভুল করে সে। হফম্যান তাই সরকারের দেওয়া ম্যাপটাই ব্যবহার করে। রাইফেলওয়ালা পুলিশের বেশ কয়েকটা জিপ সারা রাত মহাসড়কের এই মাথা থেকে ও মাথা টহল দেয় বলে প্রায় দু মাস ধরে কোথাও ডাকাতির কোনো খবর পাওয়া যায়নি। তারপরও পুলিশ জানে তাদের কর্তব্যে এক রাত অবহেলা হলেই পরের রাত থেকে ডাকাতের কার্যক্রম আবার শুরু হবে। হফম্যানের বয়স 45, 25 বছর ধরে পুলিশ আছে সে। এখানে আসার আগে ভারতে কাজ করত সে, টহল কাজে বেশি। তার অভিজ্ঞতা তাকে বলে আশেপাশের জঙ্গলে খুবই নির্দয় কিছু মানুষ তাদের উপর নজর রাখে, দুর্বলতা খোঁজে। শরীফ কম বয়সী, নতুন পুলিশের চাকরি, সেভাবে তাদের ভয়ে টাকাটা তল্লাট ছাড়া হয়েছে। তার কাছে চাকরিটা খুবই মজার লাগে, দিনে ঘুম আর রাতে গাড়িতে চড়ে বাতাস খাওয়া এই জঙ্গলের রাস্তায়। বিভিন্ন পাখি আর পশুর ডাক শোনা, মাঝে মাঝে জিপের আলোয় চিতাবাঘ দেখা, আর গল্প করা কলিগের সাথে, মাসে মাসে ভালো বেতন পাওয়া, এর চেয়ে শান্তির আর কি হতে পারে? শরীফ বিভিন্ন গল্প বলে হফম্যানকে। হফম্যান ধৈর্য ধরে শোনে। হফম্যানকে শরীফ নিজের পরিবারের কথা বলে, ভালোবাসার গল্প বলে। তবে একটা গল্পে হফম্যান খুব আগ্রহ প্রকাশ করে, সেটা হল শিকারের গল্প। শরীফ তাকে শিকারের গল্পও বলে। তবে এই অঞ্চলে বন্দুকের চল খুবই কম, বাঘ চিতা ইত্যাদি শিকারের কাহিনী তার কমই জানে। তবে তারা বাঘ ও চিতার মানুষ শিকারের কাহিনী খুব ভালো করে জানে। প্রতি বছরে মানুষকে বাঘ বা চিতার দৌরাত্ম হয় এখানে। ভারত থেকে ইংরেজ শিকারী আসে, মেরে দিয়ে চামড়া ছিলে নিয়ে যায়। হফম্যানের এসব গল্প বেশ ভালো লাগে। দু একটা গল্প বলা যায় এখানে, কিন্তু তাহলে মূল কাহিনী থেকে দূরে সরে যাব, তাই ডায়েরির এই বর্ণনাগুলো বাদ দিয়ে মূল ঘটনায় যাই। শরীফ প্রায় মহাসড়কের একটা নির্দিষ্ট জায়গার ব্যাপারে কিছু গল্প বলত, জায়গাটা সে ঠাউর করতে পারত বা, কারণ মহাসড়ক হয়ে গেছে এখানে। তবে আন্দাজ করে একটা জায়গা দেখায়। এখানে নাকি একটা মন্দির ছিল, কালী মন্দির, যেটা ডাকাতদের পিছু তারা নিয়েছে, তারা বংশগত ডাকাত। তাদের দুই প্রজন্ম আগের ডাকাতরা তাদের চেয়েও বেশি হিংস্র আর কুসংস্কারাচ্ছন্ন ছিল। তারা বিশ্বাস করত কালীর সামনে প্রতি অমাবস্যায় একটা করে মানুষ বলি দিলে কালী নিজেই তাদের কাছে বেশ টাকাওয়ালা বণিক পাঠায় সারা মাস জুড়ে। সেই মন্দিরটাকে জমের মতো ভয় পেত মানুষ। আশেপাশে নির্জন হলেও এখানে এলে কেন যেন মানুষের বুক শুকিয়ে যেত। হঠাৎ গুজব ছড়ায় ডাকাতদের পরের প্রজন্মের কেউ নাকি সর্দার হবার পর ঘোষণা দেয় কোন দেবী তাদের ধন সম্পদ দিতে পারে না, তারা যা সম্পদ পায় নিজ যোগ্যতায় ছিনিয়ে আনে, তারা নরবলি বন্ধ করে দেয়। সেই সর্দার নাকি মন্দিরের কাছে কোথাও মারা পড়ে, তার মাথা মাটির নিচে পোতা ছিল আর বাকি শরীর উপরে সোজা করা ছিল। যাই হোক, নরবলি আর এমনিতেও হয় না। অনেকদিন পর কোন পুরোহিত বলেছিল এখানে যে দেবতারা কখনোই নরবলি নেয় না, এসব ভুল ধারণা। যদি সত্যি নরবলির বিনিময়ে ডাকাতদের কেউ সাহায্য করে থাকে তবে সে দেবতা না, দেবতা সে যে অন্য কিছু একটা তাদের দেখা দিত। এসব কথা ছড়িয়ে নিজ উদ্যোগে তিনি মন্দিরটা সংস্কারের কাজ করেন। শরীফ বিস্তারিত কিছু বলতে পারল না, তবে এটুকু সে বলল যে এই সংস্কার করার পর তিনি সেই পুরোহিত সপরিবারে এই মন্দিরে প্রবেশ করে আর অজানা কারণে পুরো মন্দিরটা তাদের উপর ধসে পড়ে। তবে সে ডাকাতদের বংশধরদের নাকি কিছু একটা স্বপ্নে এসে বলে যে নরবলি তার চাই, মাসে একটা না হলেও বছরে একটা লাগবে, নইলে সে নির্বংশ করে দেবে তাদেরকে। ডাকাতের বংশধররা পরবর্তীতে বিভিন্ন জায়গায় চলে যায় এই অঞ্চল ছেড়ে, তবে গুটি কয়েক লোক পুরনো পেশাতেই রয়ে যায়, তারাই এখন এই অঞ্চলে ত্রাস চালাচ্ছে। তবে কথিত আছে বছরের কোন এক সময়ে এই জিনিসটা তাদের দেখা দেয় এবং নির্দিষ্ট কোন লোকের নাম আর ঠিকানা বলে, তারপর নির্দিষ্ট দিনে তাকে বলি দিতে হয়। যদি রাজি হয় তো এক বছর অনেক ভালো থাকে ডাকাতেরা, নয়তো দলের যে কোনো একজনের পরিবার সহ বিভৎস মৃত্যু ঘটে। হফম্যান ভূতে বিশ্বাস না করলেও এই গহীন জঙ্গলের মাঝে নির্জন ফাঁকা রাস্তায় হুতুম পেঁচার শিয়ালের ডুয়েট গানের ছন্দে ভূতের গল্প যে তাকে শিহরিত করে না, সেটা বলা যাবে না। যাই হোক, এক রাতে হফম্যান আর শরীফ রাস্তা টহল দিচ্ছে, প্রায় ভোর হয়ে এসেছে। হঠাৎ শরীফ বলে উঠল, হফম্যান, আমার মনে হয় এটা সেই জায়গা যেখানে মন্দিরটা ছিল। হফম্যান বলল, কিভাবে বুঝলে? শরীফ বলল, মনে হল, কেমন যেন অস্বস্তি লাগছে, এরকম একটা অনুভূতি আমাদের স্থানীয়দের এই এলাকাটার কাছে এলেই হয়। হফম্যানের মনে হল জায়গাটা কেমন জানি গুমট হয়ে গেছে। শরীফ বলল, আজ আমার সাথে একটু বেশি সময় থাকতে পারবে? একটা চিতাবাঘ কদিন যাবৎ গ্রামে খুব উৎপাত করছে, অনেক বাড়িতে গিয়ে গরু ছাগল খেয়ে ফেলছে। হফম্যানের শিকার নিয়ে অনেক আগ্রহ, শরীফ তাকে অনুরোধ করল তারা দুজন মিলে সে চিতাটাকে খুঁজে বেড়াবে। হাফম্যান তো মহা খুশি। হঠাৎ সামনে একটা গাড়ি দেখা গেল রাস্তার পাশে দাঁড়ানো। এই নির্জন জায়গায় গাড়ি আসলো কিভাবে? শুনছিলাম ফ্রাঙ্কেনস্টাইনের কুৎসিত দানবের গল্প হাইওয়ের প্রথম অংশ। আমরা এখন ছোট্ট একটা বিরতিতে যাব এবং বিরতি শেষে ফিরে আসবো গল্পটির দ্বিতীয় অংশ নিয়ে। আশা করি কোথাও যাবেন না। শুনতে থাকুন রেডিও ফুর্তি, রেডিও এফএম এন্ড ফুর্তি।
দোস্ত, তুই যে মুভিটার কথা বলছিলি আবার দেখলাম।
আবার? এক মুভি কয়বার দেখিস?
ফোর জি আসার পর পাঁচবার।
ফোর জি আসার পর পাঁচবার মানে কি?
আরে গত সপ্তাহে স্যামসাং ফোনটা কিনলাম না, তার সাথে বাংলালিংক 4G ইন্টারনেট। যতবারই মুভিটা প্লে করছি ততবারই যেন নতুন লাগছে।
নতুন তো লাগবেই, 9,990 টাকায় স্যামসাং J2 4G হ্যান্ডসেটে পাবেন বাংলালিংকের সেরা 4G এক্সপিরিয়েন্স। মুভি কিংবা ভিডিও এখন সব নতুন লাগবে বাংলালিংক।
পহেলা বৈশাখ মানে মজুর জন্মদিন। এবার মজুর জন্মদিন উপলক্ষে পাচ্ছ বৈশাখের বেস্ট কনসার্ট। নাচে গানে মাতাবে মিলা, ওয়ারফে, ফিডব্যাক, হৃদয়ঘাট, তানজিব সরোয়ার এবং ইনসাইড ইউ সহ আরো সব মন মাতানো ব্যান্ড। আসতে হবে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে 14, 15 ও 16 এপ্রিল। আরো পাচ্ছ বাংলা খাবার সহ সীমাহীন ফুর্তিবাজির সুযোগ। যদি হও মজো ফ্যান, সেজেগুজে চোখ বুঝে চলে এসো একযুগ একসাথে মজো হাতে বৈশাখী উৎসবে। মজো অন্তরিজন।
যদি নন স্টপ গান শুনতে চান তো রেডিও ফুর্তি বাজান।
ভেবেছিলেন এগিয়েছি যে অনেক, বয়ে বাসনা মোরাকের পরে হঠাৎ যেন আজ হলো খেয়াল, কেটেছে কাল এসে শুধুই আমার স্রোতেরই দোলায়। ও গঙ্গা তুমি চলেছ ঢেউয়ে ঢেউয়ে কোথায়, কখনো ছিল কোথায় যে যাওয়া, মনে আসার তোরই শুধুই কি বাবা, বুঝি নিশানা তার সুদূর দিগন্তে, আছে কি নেই কোন সুখের দৃষ্টি জানি কোথায়। ঢেউয়ে ঢেউয়ে কোথায়, কখনো জোয়ারে আর কখনো ভাটায়, জানি রয়েছ দুতীরে বাধা। সহজ হলো মনে চাই না যেতে আর, আছি যেথায় বাধা সেথায় যেন পেরেছি দেশ তাই ভালোবাসার আর কে বেশি পায়। ঢেউয়ে ঢেউয়ে কোথায়, কখনো জোয়ারে আর
সেরা রাঁধুনি ১৪২৪ এর মহামঞ্চ। প্রতি সপ্তাহে এক্সপার্টদের স্পেশাল রেসিপির সাথে সাধারণ রাঁধুনিরা দেখাচ্ছেন দেশি বিদেশি রান্নায় মুনশিয়ানা, বেকিং, সেলিব্রিটি আপ্যায়ন কিংবা পুরো একটি রেস্টুরেন্ট সামলানোর কারিশমা। এর মাঝে কে হবে সেই অসাধারণ, দেখুন প্রতি শুক্র ও শনিবার রাত ৯টায় শুধুমাত্র মাছরাঙ্গা টেলিভিশনে।
রেডিও পার্টনার রেডিও ফুর্তি ৮৮ এফএম।
লাইফে এখন দারুণ স্বাদ, ম্যাঙ্গো চকলেট ও স্ট্রবেরি স্বাদে প্রাণ ফ্লেভার্ড মিল্ক। আছে যখন স্বাদের তুষ্টি, মিস হবে না দুধের পুষ্টি।
বাবু তোমাকে না দেখে খেতেই চাচ্ছে না, তাই তোমাকে ভিডিও কল দিলাম।
কই বাবাটা? দাদির সাথে দুষ্টুমি হচ্ছে, খা করো। এই তো
মাকে দেখলে সব ঠিক না?
কিছু সম্পর্ক সময়ের হিসাব মানে না, আর তাই রবিতে ১৯৯ টাকা রিচার্জ করলেই প্রতিদিন ১ জিবি করে ৭ দিনে ৭ জিবি। এখন ইন্টারনেটে কানেক্টেড থাকুন প্রতিদিন। বিস্তারিত জানতে ভিজিট rovi.com.bd। রবি
শুনছিলাম লিসনারের কাছ থেকে পাঠানো গল্প হাইওয়ে। প্রথম অংশটা শুনে আসলাম আমরা, এখন চলে যাচ্ছি দ্বিতীয় অংশে হাইওয়ে। হঠাৎ সামনে একটা গাড়ি দেখা গেল রাস্তার পাশে দাঁড়ানো। এই নির্জন জায়গায় গাড়ি এসে থামল কেন? দৌড়ে হফম্যান জিপ থেকে বের হয়ে গাড়িটার কাছে গেল। গাড়ির পেছনের সিটে এক ইংরেজ তরুণ কম্বল গায়ে দিয়ে ঘুমোচ্ছে। হফম্যান জানলায় জোরে জোরে টোকা দিয়ে বলল, হ্যালো, এই যে শুনছেন। তরুণটি ধর্মর করে উঠে বসল। পুলিশের ইউনিফর্ম দেখে হন্তদন্ত হয়ে দরজা খুলে বলল, স্যার আমি কি বিপদে পড়েছি কোনো? হফম্যান বলল, না, আগে আমাকে বলুন এই নির্জন জায়গায় গাড়ি থামিয়েছেন কেন? জায়গাটা ভালো না, চিতাবাঘের উৎপাত, আবার ডাকাতও আছে। তরুণ বলল, চিতাবাঘ আর ডাকাত? স্যার বললে বিশ্বাস করবেন না, কালকে পুরোটা রাত আমি একই রাস্তা দিয়ে বারবার ঘুরছি। হফম্যান বলল, মানে? তরুণ বলল, ওই যে ডান দিকে ডালিম গাছটা দেখছেন, আমি প্রতি ১৫ মিনিট পরপর গাড়ি চালিয়ে বারবার ওই ডালিম গাছটাকেই দেখছি। হফম্যান হতভম্ব হয়ে রইল। পুরো মহাসড়কের পাশে এই একটা ডালিম গাছই আছে, বাকি আরো গাছ থাকতে পারে কিন্তু রাস্তা দিয়ে তো দেখা যায় না। বলে কি ছেলেটা? শরীফ বলল, তাহলে আপনি এখানে ঘুমিয়েছিলেন কিভাবে? তরুণ বলল, ঘুমোইনি, অজ্ঞান হয়েছিলাম। শেষবার ডালিম গাছটাকে যখন দেখলাম, আমি ওটার উপর কিছু একটাকে বসে থাকতে দেখেছিলাম, অনেক বড় কিছু একটা। হফম্যান বলল, কি দেখেছেন? তরুণটি বলল, মাথায় শিং আছে, বিকট দাঁতওয়ালা ছাগলের মতো চেহারা, একটা লেজও আছে, লেজটার মাথায় একটা তীরের ফলার মতো, হাতে একটা ত্রিশূল। হফম্যান শব্দ করে হেসে দিল। শরীফও হাসল, ছেলেটা নির্ঘাত মাদক নিয়েছে, কারণ সে যেটার বর্ণনা দিয়েছে সেটা বিভিন্ন শয়তান পূজারী সঙ্গের কল্পিত শয়তানের ছবি। তরুণ ছেলেটি লজ্জা পেল, নিন নিন করে বলল, আমি সত্যি দেখেছি। হাফম্যান আর শরীফ তরুণের গাড়িটা সার্চ করে এক প্যাকেট আফিম পেল, সাথে সাথে তাকে গ্রেফতার করা হল। তরুণ নিঃশব্দে হাত করা পরে পুলিশের জিপে গিয়ে বসল। শরীফ হঠাৎ বলল, হাফম্যান, জিপটা আমি চালাই, তোমাকে আমি জোর করে আমার সুবিধার্থে রেখেছি, আমি দুপুর পর্যন্ত জিপে বসেই চিতাটাকে খুঁজব, তুমি রাইফেল হাতে রেডি থাকো। হাফম্যান রাজি হল। শরীফ জিপ চালাতে লাগল, জিপ চলছে তো চলছে। একটু পরপর শরীফ আবার পেছনে ঘুরছে, মুখ বিড়বিড় করছে, এই তো দেখেছি, দুঃখিত ভুল করেছি ইত্যাদি। হাফম্যানও রাইফেল হাতে জঙ্গল খুঁটিয়ে দেখছে, এই বুঝি চিতাটাকে দেখা যায়। হঠাৎ পেছন থেকে তরুণ বলে উঠল, স্যার আপনি তো ঘুরে ফিরে বারবার সেই ডালিম গাছটার কাছে আসছেন। হাফম্যান চমকে উঠে তরুণের দিকে তাকাল। শরীফ বিচ্ছিরি ভাষা একটা গালি দিয়ে তরুণকে চুপ করতে বলল। হাফম্যান আরো অবাক হল। একটু পর হাফম্যানেরও মনে হল, শরীফ বিভিন্ন কথা বললেও, চিতা দেখার কথা বললেও বারবার ডালিম গাছটার কাছেই ঘুরে ফিরে আসছে। হাফম্যান এবার বলল, শরীফ তুমি বারবার ডালিম গাছটার কাছে আসছো কেন? সাথে সাথে শরীফ জিপ ব্রেক করল। হাফম্যান হুমড়ি খেল সামনের কাঁচের সাথে, রাইফেল হাত থেকে ছিটকে গেল। সিটের নিচ থেকে শরীফ একটা কাটারি বের করে হাফম্যানের গলায় ধরল। হাফম্যান বিস্মিত চোখে শরীফের দিকে তাকাল। শরীফ বলল, চুপ, একদম চুপ, তুই আমার পেছনে থাকার একমাত্র উপায়। হাফম্যান অবাক হয়ে তাকিয়ে রইল। শরীফের চোখ রক্তবর্ণ। সে বলল, এক বছর আগে মহাগুরু আমার কাছে আমার 3 বছরের বাচ্চাকে বলি হিসেবে চেয়েছিল আজকের দিনে, এই মন্দিরের ধ্বংসস্তূপের কাছে, এই ডালিম গাছের নিচে। আমি রাজি হয়েছিলাম, আমার টাকা লাগত, ডাকাতি করা কষ্ট এখন, ছড়া সাদা ভূতেরা জিপে করে রাত বিরে তো টহল দিস। হাফম্যান বলল, শরীফ। শরীফ বলল, শরীফ কে? আমি ভূপেন গোসাই, এ এলাকার টাকার সর্দার। যখন থেকে মহাগুরুকে কথা দিয়েছি অঢেল সম্পদের বিনিময়ে আমি তাকে আমার 3 বছরের বাচ্চার রক্ত খাওয়াব, মহাগুরু আমাকে কষ্ট করে সম্পদ ছিনিয়ে আনতেও দেয়নি। আমি প্রতিদিন বাসায় গিয়ে দেখি আমার জন্য টাকার হাড়ি রাখা আমার ঘরের উঠোনে, আমার বাচ্চার রক্তের দাম। হাফম্যান নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। শরীফ বলল, কিন্তু আমি তো আমার বাচ্চাকে দেব না, এর বদলে আমি শুনেছি মহাগুরুর সাদা চামড়ার রক্ত দেহি প্রিয়। 1 বছর ধরে যখন আমি তোর আসার খবর পেয়েছি এখানে টহল পুলিশ হিসেবে, শরীফ মিয়াকে মেরে তার নাম নিয়ে পুলিশের হয়েছি, আমার টাকাটির দরকার নাই, টাকা তো এমনিই পাই, আমার লক্ষ্য একটাই, আজ দুপুরে ডালিম গাছের নিচটা তোর রক্তে রাঙানো, তোর রক্ত পেলে মহাগুরু আমার বাচ্চাকে ভুলে যাবে। শরীফ টেনে হিঁচড়ে হাফম্যানকে গাড়ি থেকে নামাল, দড়ি বের করে জিপের পেছনে হাফম্যানকে কষে বাঁধল, তারপর ডালিম গাছটা প্রদক্ষিণ করতে করতে মন্ত্র পড়তে লাগল, জিপের দরজাটা খুলে গেল। সেই আফিমখোর ইংরেজ তরুণ জিপ থেকে নামল হাত করা পড়া অবস্থায়। শরীফ একটা গালি দিয়ে বলল, জিপের বস, তোর ব্যবস্থা পরে করা হবে, সাক্ষী ভূপেন গোসাই রাখে না, আগে আমার জব শেষ হোক। তরুণ বলল, ভূপেন, 30 বছর ধরে কালী মন্দিরে ছদ্মবেশে আমার অনুসারীরা আমাকে পূজা দিত, সে যখন আমাকে সরাতে এসেছে পরিবার সহ শেষ করেছি, সে যখন কিছু অমান্য করেছে নির্বংশ করেছি, আর তুই আমাকে ঠকাবি? হাফম্যান তরুণের দিকে গেল, তরুণের চোখ দুটো পুরো লাল টকটকে, সাদা অংশও নেই কালো অংশও নেই। শরীফ কেঁদে হাঁটু গেড়ে বসল, বলল, প্রভু আমার ছেলে তো বাচ্চা, ওর রঙও কালো, আমি তোমাকে স্বাস্থ্যবান সাদা সুপুরুষ দিচ্ছি, অনেক ভালো ভোগ এটা প্রভু, দয়া করে গ্রহণ করো। তরুণ গা থেকে আধুনিক পোশাক আর চামড়া খসে পড়েছে, বিভৎস একটা আকৃতি বের হচ্ছে, না, শয়তানের পূজারীরা ভুল জানে, শয়তানের শিং নেই, লেজ তীরের মতো না, মুখ ছাগলের মতো না, শয়তানের চেহারা দেখলে অতি সাহসীরাও ভয় পেয়ে যাবে। হফম্যানেরও তাই হয়েছে। মহাগুরু বলল, আমার ভোগ আমি পেয়ে গেছি ভূপেন, তোর পুরো বংশ আমার ভোগ। মহাগুরু শরীফের কলাটা কামড়ে ছিঁড়ে ফেলল, ফিনকিতে কড়কর শব্দে রক্ত প্রবাহ তার বিশাল হা করা মুখের ভিতর আছড়ে পড়তে লাগল। হফম্যান অজ্ঞান হয়ে পড়েছিল। হফম্যানের ডায়েরি এখানেই শেষ। এরপরে ডায়েরির আরো পেজ ছিল। হফম্যান বিন্দু বিন্দু করে কিসের যেন জল ছাপ এঁকেছিল, আমি খোঁজ নিয়েছি। হ্যাঁ, ড্যারেন হফম্যান নামে সত্যিই এক ইংরেজ পুলিশ এই বরিশালই টহল দিত। পুরনো পত্রিকায় আছে, টহলের সময় নাকি কোনো কারণে সে তার সঙ্গী শরীফ জিপ থেকে নেমে আর একটা চিতাবাঘ তার সঙ্গীকে তার সামনে কলা ছিঁড়ে মেরে ফেলে। এরপর থেকে নাকি হফম্যান পাগল হয়ে যায়। কোনটা বিশ্বাস হয় আপনাদের? কে মেরেছিল হফম্যানের সঙ্গীকে, চিতাবাঘ নাকি অন্য কিছু? হফম্যানকে কিন্তু মানুষ পাগল বলে, কারণ হফম্যানকে সবাই বলেছিল শরীফকে ঠিক কিসে মেরেছিল। এই ছিল ফ্র্যাঙ্কেনস্টাইনের কুৎসিত দানব, এই লেখকের লেখা আরো একটি গল্প হাইওয়ে। এই গল্পটিও শেষ হয়ে গেল। আমরা এখন আরেকটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতি শেষে ফিরে আসব, যখন তখন আপনার লেখাগুলো নিয়ে কথা বলব। facebook.com/radiofoodti এখানে আপনার লেখা পাঠিয়ে দিন। এই বিরতির সময়টাতে আমরা শুনব চিৎকারের গান, এখন আমি নদীর মতো চলি, খুব সুন্দর একটা গান। গান শুনে ফিরে আসছি, সঙ্গে থাকো রেডিও ফুর্তি, এডিট অফ ম্যান টু ফুর্তি।
বেচারা
বাঘ উদ্ভিদ ওট আমাদের কাছে,
বাঘ তো গাছে উঠছে,
ফুটিকাই তো চাইলাম, দাঁড়া আবার চাই, ফুটিকা চাইলে দেখে নিন ফুটিকাই নিচ্ছেন কিনা।
তারপর বাঘের মাথায় বন্দুকটা ঠেকায়া ধাম ধাম, বাঘ তো
নে দোস্ত, এবার ফ্রুটিকা খা।
বাঘ তো দূরের কথা, একটা পাখিও দেখি নাই। মানে বাঘের ভয় তো ট্রলার থেকে নামে না।
অন্য ফ্রুটিকাই পারে মনকে পিওর করে দিতে, ফ্রুটিকা একটু বেশি পিওর।
যদি নন স্টপ গান শুনতে চান তো রেডিও ফুর্তি বাজান।
গঙ্গা বহুদু এখন আমি নদীর মতো চলি, স্রোতস্বিনী গঙ্গা বহুদু, উপ পকেটে জমিয়ে রাখা স্বপ্ন পাখির ডানায় গন্ধে ভরা সীমাহীন শূন্যতা দেখে ভয় নেই, টল মরাজ বেজুরি
দিতে পারলাম তোমার আমার শিশির মাথা চুপ গঙ্গা বহু পকেটে জমিয়ে রাখা শব্দ পাখির ডানায় গন্ধে ভরা সু দুপুর রাতে কেমন করে ঘুমাও ঘুমাও আমি জেগে রেজা পায়ে হিম বাতাসের গল্প ইচ্ছে করে আকাশ ছুঁয়ে শুনি
অনেক দূরে
শুনছেন রেডিও ফোর্টি এইট এফএম, সুইটি আছে মুহূর্তে আপনার সাথে ফোর্টি এফএম হরর ক্লাব নিয়ে। আর আমার সাথে আছে যে হরর ক্লাবের মেম্বাররা রয়েছেন তাদের সাথে আরো একবার পরিচিত হওয়ার কি প্রয়োজন আছে? আরো একবার পরিচিত হইনি, আপনার নামটা জাস্ট আরেকবার বলবেন।
আচ্ছা, আমি মাহমুদুল, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার সেকেন্ড ইয়ারে আছি।
আমি অভিরবির আছি, ইউল্যাবে বিবিএ ফার্স্ট সেমিস্টার।
আমি আহসান হাসিব, বিউপিতে আছি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে থার্ড সেমিস্টার।
ওকে, তো একেবারে তরুণ তাজা প্রাণ আজকে আমাদের সাথে আছেন তিনজন। তো কেমন লাগলো আমাদের আজকের এই যে স্টুডিও এনভায়রনমেন্ট, একটু লাইট গুলো অফ করে দিয়েছি, একটা লাইট চলছে অবশ্যই আমার সুবিধার জন্য। তো এই বৃষ্টির ভেতরে আমাদের লিসনারের লেখা একটা গল্প কেমন লাগলো আপনাদের?
আচ্ছা, প্রথমত হচ্ছে শুরুতে যখন রাফি বলল আসান যে হচ্ছে আজকে ওয়েদারটাই মোটামুটি এরকম, বাইরে বৃষ্টি আর রাত হচ্ছে, তো এর মধ্যে এই এনভায়রনমেন্টটা আমার কাছে মনে হচ্ছে যে বেশ যাচ্ছে আসলে।
হ্যাঁ, আসলে খুবই যাচ্ছে।
গল্পগুলো যেহেতু হচ্ছে মানে পুরনো সময়কার, তো হচ্ছে এই এনভায়রনমেন্টের সাথে বেশ ম্যাচ করে যাচ্ছে, ফিল করতে পারছি ব্যাপারগুলো। গল্পটা বেশ ভালোই লেগেছে আমার কাছে।
বাহ, এবং যিনি লিখেছেন তিনি, তার লেখা এটা বলতে হবে কত নম্বর আমার আসলে মনে নেই, রেগুলারই সে লিখে থাকেন, তার কথা প্রায় বলে থাকে, খুব সুন্দর লেখেন তিনি। এবং তার আগের গল্পগুলো আরো চমৎকার ছিল, এটাও অনেক চমৎকার। তো আমাদের আরো অনেক কিছু এই সেগমেন্টটাতে আমরা আরো কিছু আপনাদের সাথে কিছু কথাবার্তা বলবো, কিছু প্রশ্নোত্তর খেলার ইচ্ছা আছে আমাদের, খেলাধুলা না, প্রশ্নোত্তরের আড্ডা হবে। তো তার আগে একটু ফেসবুক থেকে ঘুরে আসি, যারা আছেন আমাদের সাথে এতক্ষণ ধরে তারা কি ভাবছেন, কি লিখছেন একটু পড়ে আসি। না পড়লেই নয়, আফ্রিদি তুহিন অনেকগুলো কমেন্ট করেছেন, একই কমেন্ট বারবার, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা, লিখেছেন যে একটা উইক খুব মিস করেছেন আমাকে, ওকে ওয়েলকাম ব্যাক, আপনার কণ্ঠে ফোর্টি এফএম হরর ক্লাব বেঁচে থাকুক হাজার বছর। অনেক কিছু লিখেছে, হ্যাঁ হাজার বছর, আসলে ওই জীবনানন্দ দাস হাজার বছর না বাঁচলেও মানে হাজার বছর বেঁচে থাকার মতো কবিতা লিখে গেছেন, হাজার বছর ধরে আমি পথ কেটেছি পৃথিবীর পথে। তো হাজার বছর এরকম বাঁচিয়ে রাখার মতো কোন সৃষ্টি যদি করতে পারে তাহলে আসলে জীবন হিসেবে সার্থক হবে। ওকে, যদি সেটা সত্যি হয়ে থাকে, মানে ভূত যদি হওয়াই যায়, তারপরও ভূত হয়ে হাজার বছর বাঁচা বোধহয় খুব একটা ইন্টারেস্টিং হবে না, খুব বোরিং হয়ে যেতে পারে। আচ্ছা, আমাদের সাথে আছেন রেশাদ খান, লিখেছেন ফোর্টি এফএম হরর ক্লাব অলওয়েজ সাথেই আছি। আমাদের সাথে আছেন নুরুল আফজার, আমি শুনছি নোয়াখালী থেকে। আমাদের সাথে আরো আছেন মেহেদি হাসান লিমন, ঠিক হরর ক্লাবের মেম্বারদের মতোই তিনি বললেন যে বৃষ্টি হচ্ছে, এর মধ্যে ফোর্টি এফএম হরর ক্লাব শুনতে ভালো লাগছে। আমাদের সাথে আছেন সাজ্জাদ হোসেন শান্ত ভাই, এই স্টোরিটা শোনার সময় যখন আম গাছ থেকে টিনের চালের উপর পড়ে তখনই ভয় লাগে, কি বাতাস গাছপালা নড়ছে, ঠান্ডা আবহাওয়া, ভয় লাগছে স্টোরিটা। ভাই ভালো কমপ্লিমেন্ট দিয়েছিল। যাই হোক, তো সাবধানে থাকবেন, যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে ঘরের বাইরে না যাওয়াই ভালো, আমটা যদি চালে না পড়ে আপনার মাথায় পড়ে সমস্যা হয়ে যাবে,
আমরা তাহলে আরেকটা স্টোরি পেয়ে যাবো।
আর একটা, তবে
খুব বেশি ক্ষতি হবে না
না, ওই যেটা, হ্যাঁ ওই সান্দ্র বল বলে একটা ব্যাপার আছে ভিসকোসিটি সম্ভবত, যেটা হচ্ছে সেই তরণটাকে কমিয়ে দেয়, না হলে হয়তো বৃষ্টির ফোটায় মানুষের মাথা ছিদ্র হয়ে ঢুকে যেত। যাক, আমি আসলে খুবই খারাপ ছাত্র ছিলাম, কি হয়েছে মনে পড়ে গেল। যাই হোক, আমার সাথে আজকে খুব ট্যালেন্টেড কিছু মানুষ আছে, সেজন্যই হয়তো এরকম হচ্ছে আবেশ প্রক্রিয়া। সাথে আরো আছেন রিফাত ইসলাম, লিখেছেন আজ ফার্স্ট টাইম ফোর্টি এফএম হরর ক্লাব শুনছেন, ওয়াও, ঝিনাইদহ থেকে, ফার্স্ট স্টোরিটা অনেক চোশ ছিল, এই জন্য আর কি ওয়াওটা বললাম, আগে ওয়াও বলে দিয়েছি। আমাদের সাথে আরো আছেন দিন ইসলাম, অ্যাপ দিয়ে শুনছেন। আমাদের সাথে আছেন সাজ্জাদ হোসেন শান্ত, হাইওয়ে স্টোরিটা অনেক ভালো লাগছে এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে। আমাদের সাথে আছেন আরো কে কে আছেন, একই মানুষ অনেকগুলো করে কমেন্ট পড়েছেন, আমি চেষ্টা করছি যাদের কমেন্ট পড়িনি তাদের কমেন্টগুলো একটু দেখতে। প্রণব দেব শর্মা, তিনি লিখেছেন কুচ্ছিত দানবের গল্পগুলো অনেক অনেক ভালো লাগে। ওকে কুচ্ছিত দানব, আপনি যদি শুনে থাকেন আশা করি আপনার অনেক ভালো লাগবে, যে আপনার গল্পের শ্রোতা, আসলে গল্পের তো পাঠক হয়, ঘটনাক্রমে ওনার গল্পের শ্রোতা পাচ্ছি আমরা, তো সেই হিসেবে আমিও, আমারও একটু ভালো লাগার একটা আবেশ তৈরি হচ্ছে যেহেতু আপনার লেখা গল্পটা আমি পড়েছি। যদি শুনে থাকেন আপনাকে অনেক অনেক ভালোবাসা, এবং আমরা আশা করছি এই লেখকটিকে আমরা নেক্সট কোন একটা এপিসোডে নিয়ে আসব। বালুচরে ধুলো বালি, এটা হচ্ছে একজনের নাম, এবং তিনি আচ্ছা ধর্মীয় কমেন্ট করেছেন, আপনার জীবন অনেক আনন্দে এবং ভালোভাবে কাটুক। রেশাদ খান আলিফ খন্দকার লিখেছেন যশোর থেকে শুনছে, সিঙ্গার জয় বিশ্বাস লিখছেন ভালো লাগছে, আরো অনেকে অনেকে আছেন, তো কমেন্ট আবারও পড়বো আমরা এই আওয়ারের শেষের দিকে, আবারও পড়ার চেষ্টা করবো। আমাদের হাতে কিন্তু এখন একটা স্টোরি আছে এবং এবার আজকের যে স্টোরিটা মেইন গল্প যেটা, সেই গল্পটা আমরা একদম নিরবিচ্ছিন্ন ভাবে উইদাউট কোন ব্রেক আমরা শুনবো। গল্পটা 31 মিনিটের এডগার অ্যালান পোর একটা গল্প। তো সেই গল্পে যাওয়ার আগে যারা আছেন তাদের সাথে একটু কথা বলি, সেটা হচ্ছে আপনারা মানে আমরা সবারই তো জীবনে ভয় থাকে, হ্যাঁ এমন তো না যে আমরা মানে পুরোপুরি নির্ভীক বোধ একজন মানুষের পক্ষে হওয়া সম্ভব না, সম্ভব কি
না?
আপনাদের কি এরকম মানে এরকম কোন অভিজ্ঞতার কথা মনে পড়ে যে যেটা খুব বেশি ভয় পেয়েছিলেন বা জীবনে সবচেয়ে বেশি ভয়ের এক্সপেরিয়েন্সটা কি মনে আছে কারো?
আচ্ছা আমি বলতেছি,
আচ্ছা
জীবনে সবচেয়ে বেশি ভয়ের কিনা সেটা বলতে পারবো না, তবে মানে দাগ কেটে যাওয়ার মতো কিছু ঘটনা থাকে না, তো হচ্ছে যে কখনো যদি মানে ভয় রিলেটেড কিছু মাথায় থাকে।
দাগটা কোথায় কেটেছিল মনে?
অফকোর্স অফকোর্স, ভাগ্যিস কোন ফিজিক্যাল দাগ না সেটা। তো হচ্ছে যে খুবই ছোটবেলায় তখন কোন ক্লাসে ওয়ান আর টু হবে আর কি,
অনেক ছোট,
হ্যাঁ বেশ ছোট। তো হচ্ছে তখন আমার বড় মামার বিয়ে হচ্ছে ঢাকার হাজারীবাগ এলাকায়, মোটামুটি ঘিঞ্জি একটা এলাকা, ঘিঞ্জি পরিবেশ। আমার মামি সেখানকার মানুষ, পুরান ঢাকার মানুষ। তো হচ্ছে ওনাদের বাড়িতে বিয়ে হচ্ছে, বেশ উৎসব মুখর একটা পরিবেশ আর কি। তো সেখানে তো ছোট মানুষ, আমি সবসময় দুষ্টু চঞ্চল ছিলাম, ছোটাছুটি করছি, এখানে ওখানে দৌড়ে বেড়াচ্ছি যে কার সাথে দেখা হয়, কার সাথে কি কথা বলা যায়, কোথায় কি দুষ্টুমি করা যায়, কি দেখা যায়। তো খুবই কিউরিয়াস ছিলাম আর কি। তো তো বিয়ে হচ্ছে, আনন্দ হচ্ছে, সবই হচ্ছে। তো কিউরিয়াসিটির থেকে আর কি যে ঘুরতে ঘুরতে বাড়িটা দোতলা ছিল, দোতলা কি তিনতলা ঠিক মনে নেই, ঝাপসা এখন। তো আমি একদম বেসমেন্টে চলে গেছি আর কি, বাড়ির মানে নিচতলায়, একদম নিচতলায় বলতে কি সেটা হচ্ছে বাড়ির একটা থাকে না যে পরিত্যক্ত অংশ, যে সেই জায়গাটা খুব একটা বেশি মানুষজন যায় না, গার্বেজ টাইপ জিনিসপত্র থাকে আর কি, জমানো থাকে,
যেটা হচ্ছে বাইরের হলিউডের মুভিগুলোতে এই ধরনের বাড়ি বেশি দেখা
যায়। সামনের মানে ব্যাপারটা হচ্ছে যে সামনে পুরোপুরি হচ্ছে বিয়ের একটা পরিবেশ,
আচ্ছা,
আর পেছনের দিকটাতে তো মানে সেরকম লোক সমাগম নেই, কিছুই নেই, একদম নীরব। তো সামনে সবাই ব্যস্ত, আমি হচ্ছি পিছনে সিঁড়ি টিড়ি দিয়ে একদম নিচে নেমে গেছি আর কি, বেসমেন্টে আসলাম। এবং সেখানে মানে হঠাৎ করে মানে বুঝতে পারলাম যে আমার আশেপাশে কেউ নাই, একটা মানে বিরাট উৎসবের একটা মহল থেকে একদম ধূপ করে হচ্ছে পতন ঘটলো, একদম মানে কিভাবে বলবো যে খুব উইয়ার্ড একটা জায়গা, অকওয়ার্ড একটা পজিশনে আর কি।
আপনি কি তখন খুঁজে পাচ্ছিলেন না কিভাবে বের হবেন?
হ্যাঁ এক্স্যাক্টলি, মানে ওই যে হয় না যে মানে সিচুয়েশন এমন ভাবে মানে ইয়ে করে দেয়, আরো ছোট মানুষ তখন, কই যাব, কোন দিক থেকে আসলাম, কিভাবে আসলাম, সেটাও খুঁজে বেড়াচ্ছে আর কি। এবং ঠিক সেই মুহূর্তে মানে কপাল খারাপ কেড়ে সেটা মানে বুঝি নেই, ঠিক সেই মুহূর্তে কারেন্ট চলে যায়, ইলেকট্রিসিটি পুরো বাড়ির, পুরো বিয়ে বাড়ি, এবং মানে সব হচ্ছে স্বর্গ শুনতে পাই আমি, কিন্তু যেহেতু আমি জানি না আমি কখন মানে কিভাবে কই আসলাম এবং কোথায় যাব। আমার আশেপাশে আলো থাকা অবস্থায় আমার আশেপাশে কেউ ছিল না, কিছুই ছিল না, জাস্ট কিছু পরিত্যক্ত জিনিসপত্র, এবং আমি জানি না আমি এই বাসে বিয়ে খেতে এসেছি।
এরকম একটা জায়গায় এরকম অন্ধকার হয়ে গেল হঠাৎ করে, মানে
তো হ্যাঁ সেটাই আমার তখন হচ্ছে যতদূর মনে পড়ে যে আমি কেউ আমাকে এসে বাঁচানোর আগ পর্যন্ত আর কি, উদ্ধার করার আগ পর্যন্ত হচ্ছে আমি চিৎকার করি,
প্রাণপণে চিৎকার,
একদম প্রাণপণে যত শক্তি আছে, এবং মানে সেটা শুধু চিৎকার না, সেটা কান্না চিৎকার হাহাকার সবকিছু সংমিশ্রণ বলা যায় হয়তো। তো হচ্ছে যে যদি কখনো মানে ভয়ের কোনো ঘটনা মানে মাথায় আসে যে কি ধাক্কা দিছে তোমাকে, যে ভয় বলতে কি বুঝো, সে একটা মানে সে মুহূর্তের সেই দুই তিন মিনিটের অন্ধকার,
সেটা সবচেয়ে ভয়ের,
অচেনা অন্ধকার বলা যায়, সে অচেনা অন্ধকার খুবই নাড়া দিছে সবসময়, মানে যখনই কোনো ভয়ের গল্প বা এরকম কিছু আসে মাথায় সেটাই আসে, ভয়ের ঘটনা কখনো ঘটে থাকে।
তো আপনাদের আর কারো কি এরকম কোন অভিজ্ঞতার কথা মনে পড়ছে?
হ্যাঁ, অলমোস্ট সিমিলার বলা যায়। আই মিন সিমিলার বলতে এজটা কাছাকাছি, 5-6 বছর হয়তো বা 1 বা 2 তে পড়ে।
ওই বয়সে কি আসলে এরকম ভয় পাওয়ার মতো ঘটনা বেশি ঘটতো, তাই না? ভয়টা লাগে, আচ্ছা,
লজিক্যাল এক্সপ্লেনেশন থাকে না, যা দেখি নতুন লাগে।
এবং সামহাউ তখন আমার বড় মামার বিয়ে হচ্ছিল,
দুটোই বিয়ের ঘটনা,
দুটোই সেম টাইপ একটা এনভায়রনমেন্ট ছিল নানুর বাড়িতে অবভিয়াসলি। সেখানে ছোট ছিলাম, ঘটনাটা শর্ট এরকম যে আমাকে কিছুটা কিছু খেতে দিয়েছিল এবং খাওয়ার নিয়ে রাতে অলমোস্ট 11-12 বাজে, অবভিয়াসলি বিয়ের সময়টায় এটা তো কোনো রাতই না। আমি মানে পাশে বাড়ির পেছন না ঠিক সাইডে বসে খাচ্ছিলাম, হ্যাঁ আমি সাইডে বসে খাচ্ছিলাম এবং একটা মানে তখন একসাথে দুটো অ্যাক্সিডেন্ট ঘটে। এক হচ্ছে আমার একটা কাজিন জেনারেটরের লাইনে তার হাত লেগে সে সেন্সলেস অলমোস্ট ডেড, এবং তার পাশাপাশি হচ্ছে আমার খাওয়ারটা দেখে একটা কুকুর দৌড়ে আসে এবং আমাকে কামড় দেয়, এবং কুকুরটা দেখতে যথেষ্ট বিদ ঘুটেছিল, কামড় দেয়, কামড় মানে ইটস লাইক আমি খুব ভয় পেয়ে যাই, নট বিকজ অব দ্যাট ডগ, আমি জানি না কেন আমিও সেন্সলেস। পরবর্তীতে আমাকে ইমার্জেন্সি হসপিটালাইজড করা হয় এবং আমি ফিজিক্যালি খুবই অসুস্থ হয়ে যাই। অনেকদিন পরে মানে সুস্থ হওয়ার পরে পরবর্তীতে স্টোরি শুনেছিলাম যে মানে খুব সম্ভবত তার 7-8 মাস আগে আমার আম্মু নানু বাড়িতে আপনার মানে আপনার বটি বা দা টাইপ কোন একটা ধারালো কিছু ছুঁড়ে মারছিল, একটা ছুঁড়ে মারছিল এবং সামহাও সেটা একটা কুকুরের গলার এই জায়গাটায় লাগছে, এবং কুকুরটা পরবর্তীতে মারা গেছে কিনা আমি জানি না, কিন্তু এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল।
ওই ঘটনা একটা সূত্র ধরে আর কি আরেকটা ঘটনা মানে হয়তো
পরবর্তীতে এটা কিছুটা আমার কাছে, আমি যখন এটা শুনছি তখন খুবই ভয় পেয়ে যাই, এবং সামহাউ এরপর থেকে আমি মানে অনেক বছর ধরে আপনার ছোটখাটো কিছু না কিছু অসুখ লেগে থাকতো, মানে একটা থাকে না যে রেশ রয়ে যায়। সো মানে ভয়ঙ্কর ঘটনা বলতে আমি মোটামুটি এসব ব্যাপার সাহসী, মানে এসব
ওই সময় অনেক ভয় পেয়েছি,
কিন্তু এই জিনিসটা এখনো আমার কুকুর দেখলে সামহাউ আমার মনে পড়ে যায়।
ওকে, হ্যাঁ, সেই মানে কিছু কিছু ব্যাপার থাকে যে একবার ভয় রিলেটেড কোনো কিছু যদি সেটার সাথে হয়ে যায় পরবর্তীতে এটা ভয়ের একটা কারণ হয়ে দাঁড়ায়। তো আপনার কি কোনো ভয়ের অভিজ্ঞতা আছে নাকি, যেহেতু তিনজনের দুজনেরই আমরা ছোট ছোট দুটো ঘটনা শুনে ফেললাম, আপনি খুব সাহসী মনে হচ্ছে।
আমি খুব ভীতু মানুষ,
তাই রিয়েলি
ভীতুটাও ভয় ভয় বলতে
ঘটনা বলতে আমার নেই।
আচ্ছা আচ্ছা, এটা কোনো ব্যাপার না, তবে এই এই জায়গায় হচ্ছে কেন যেন আমার সাথে আরো একটা মিল পাওয়া গেল অফ এয়ারে, তার সাথে আমার বেশ কয়েকটা মিল পাওয়া গেছে। তো এটা আমারও হয় যে ওই যে মানে হ্যাঁ এরকম একটা এক্সপিরিয়েন্স আমারও আছে, কিন্তু আমার মনে
মনে নাই
না, ছোট থাকতে হতো ঘুমাতে পারতাম না, মানে ইনসিডেন্ট গুলো মনে নাই, কিন্তু এমন হতো যে ঘুমাতে পারছি
মানে আফটার ইফেক্ট গুলো মনে আছে,
এটাই।
এবং এই জায়গাগুলো কিন্তু আসলে কমন, সেই আফটার ইফেক্টের জায়গাগুলো কিন্তু সবারই কমন
হয় থাকে, এই আফটার ইফেক্ট গুলো আজীবন তারা করে,
আজীবন তারা করে। যাই হোক, সেটা সবসময় বলি যে ভয়টা শুধুমাত্র এই হররের ভিতরেই সীমাবদ্ধ থাকুক, জগতের আর সমস্ত জায়গা থেকে সকল ভয় দূর হয়ে যাক, ভয় শুধু এন্টারটেনমেন্টেই থাকুক, আর কোথাও যেন কোনো ভয় না থাকে। ঠিক ইমাজিন গানের মতো, এটা আমার একটা ইমাজিনেশন, ভূত এফএম হরর ক্লাবের ইমাজিনেশন আর কি, এটাই যে ভয়হীন পৃথিবী। তো যাই হোক, আমরা আড্ডা দিচ্ছি আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটা করার লোভ আসলে আমি সামলাতে পারছি না। যে প্রশ্নটা হচ্ছে যে প্ল্যানচেট সম্পর্কে তো আমরা সবাই কম বেশি জানি, তাই না? তো প্ল্যানচেট করে যেটা ধারণা করা হয়, যারা বিশ্বাস করেন তারা মনে করেন যে প্ল্যানচেট করে হচ্ছে মৃত আত্মা নামিয়ে আনা যায়। তো সামহাও যদি এটা যদি কখনো সত্য হয়, এরকম একটা কোন একটা সময় আসলো যে এটা সত্য হচ্ছে, নাও হতে পারে ধরে নিলাম আর কি, তো আপনাদের হাতে সেই সুযোগটা আছে যে প্ল্যানচেট করে আপনারা কোন মৃত মানুষের আত্মাকে নামিয়ে আনতে পারবেন, কাকে নামাবেন?
আমি যদি কাউকে প্ল্যানচেট করে নামিয়ে নিয়ে আসি তাহলে বলবো আমার বড় আব্বার কথা।
ওকে, আচ্ছা, আপনি?
আমি পারপাস যাই না, ডিপেন্ড করবে, অনেকজনই আছে লিস্টে, বাট মানে নিজের সুবিধার জন্য হুমায়ুন।
ওকে,
আচ্ছা, আর আমি হচ্ছি আমার নানা কান্তে যাব।
ওকে, আচ্ছা, তিনজনের এটাই শুনলাম কাকে নামাবেন। আমরা হচ্ছে ছোট্ট একটা বিরতিতে যাব, না আমাদের এই মুহূর্তে বিরতিতে না গেলেও চলবে, আমরা বরং শুনি যে কেন নামাবেন বলেন তো। তো ছোট করে শুনে ফেলি।
বড় আব্বাকে নামানোর পেছনে কারণ আছে, আজকের যে হর নাইট সেটার সাথে একটা রিলেশন আছে। লাইক বলেছি যে আমি রাতের বেলা হয়তো আগে ছোট থাকতে ভয় পেতাম, হয়তো খিচিং গুলো মনে নেই, দেখা যেত ঘুমাতে পারতাম না রাতের বেলা, মনে হতো যে কিছু এসে আমাকে জাপটে ধরছে বা কোন একটা জিনিস কাছে এসে অনেক বড় হয়ে যাচ্ছে, এরকমের ইনসিডেন্ট গুলো ছিল। তো এটা অনেকদিন আমাকে কন্টিনিউ হয় যে আমি ঘুমাতে পারছি না, রাতের বেলা হঠাৎ করে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যাচ্ছি। সেই সময়টা আমি নানা বাড়িতে থাকতাম তখন মাইমিসিং এ, তো আমাদের নানা বাড়িতে বড় অভ্যাস তো আমাদের, আমার আম্মুর দাদা তো উনি মাইমিসিং থাকতেন, শহরে থাকতেন, আমরা থাকতাম একটা মফস্বল শহরে, আমার নানা বাড়িটা ছিল আর কি। তো উনি যখন উনি আসতেন, উনি আমাকে খুব পছন্দ করতেন, ইন্টারেস্ট আমাকে একটা ইন্টারেস্টিং নামও দিয়েছিলেন, নামটা ছিল পুটিমুদ্দিন পুটিয়া। পছন্দ করতেন
বন্ধুরা জেনে গেল আজকে,
এটা আসলে আমি কাউকে বলি নাই, আজকে বাস বললাম
আপনাকে অনেক থ্যাংক
থাকি এরকম করে
এটা আজীবনকে তারা করবে।
যাই হোক, তো উনি আমাকে পছন্দ করতেন পার্সোনালি, তো ওই ওনাকে মানে আমার ফ্যামিলি সবাই একটু মানে হচ্ছে কি বলে একটু মানে অনেক সিনিয়র তো মানে হচ্ছে মানতেন আর কি। তো মানে উনি মানে রিলিজি অনেক রিলিজিয়াসও ছিলেন, তো নামাজ কালাম অলওয়েজ পড়তেন, সো এইসব ম্যাটার নিয়ে ওনার কাছে সব যাইতো মানে সবাই, তো আর ফ্যামিলি যেহেতু তো আর বেশি, তো আমার ব্যাপারটা ওনাকে জানানো হতো যখন হয়েছে, তো উনি যখন বাসায় আসতেন তখন হচ্ছে এই দোয়া টোয়া পরে ফুকটুক দিয়ে তারপর তাবিজ টাবিজ দিতেন। তো ওই ওনার যখন ওনার নিচে আসলাম আর কি, মানে ওনার আন্ডারে, মানে আন্ডারে বলতে তখন আস্তে আস্তে এই মানে ভয়টা কেটে গেছে, অনেকদিন ছিল কিন্তু উনি যখন আমাকে করলেন তখন আস্তে আস্তে
মানে তার প্রতি আপনার সেই একটা অ্যাফেকশন ক্রিয়েট হয়েছিল যেটা এখনো আছে। ফাইন, ভেরি গুড,
আর ভয়টা অনেকটা কমে গেছে ওই ভয়টা।
আচ্ছা আচ্ছা, ওকে। আর অভ্রবীর
এই জন্যই আর কি তাকে আনতে চাইবো,
মানে তার কাছে জানতে চাইবেন যে কি করেছিলেন আসলে।
আমার নিজেকে ইন্ট্রোভার্টই মনে হয় এবং বই পড়তে প্রচন্ড পছন্দ করি, কিন্তু
হুমায়ুন আহমেদ নিজেও বোধ হয় বাস্তব জীবনে বেশ কিছুটা ইন্ট্রোভার্টই ছিলেন,
কিন্তু কোন একটা অদ্ভুত কারণে আমি মানে ছোটবেলা থেকে হুমায়ুন আহমেদ ছাড়া আর কোন লেখকের লেখা মানে আমার হজম হয় না, ইভেন মানে স্পেসিফিক নাম বলার দরকার নেই, বাট আমি সামহাউ বাকিদের লেখাগুলো
হুমায়ুন আহমেদ কি যদি মানে মানে আমরা অবশ্যই এটা ফান করা না আসলে, মানে এই প্রশ্নটা আসলে করা হয় যে আমাদের মনের গভীরে কিছু কিছু মানুষের জন্য কিছু গোপন ভালোবাসা থেকে, যে গোপন না মানে এমন কিছু ভালোবাসা লুকিয়ে থাকে যেটা সচরাচর আমরা প্রকাশ করতে পারি না হয়তো বা, যেমন একটু আগে কুইনের গান শুনছিলাম উই উইল রক ইউ, তো আমার জীবনে একটা আক্ষেপ থেকে যাবে সারা জীবন যে আমি কখনো না সেই কুইনের কনসার্ট দেখতে পারিনি, এবং আমার পক্ষে এটা কখনো দেখা সম্ভব হবে না, ফ্রেডি মার্কারির পারফরমেন্স, লাইভ পারফরমেন্স কখনো দেখা সম্ভব হবে না। সো আমাকে যদি এই প্রশ্নটা করা হয় আমার লিস্টে ফ্রেডি মার্কারি থাকবে, এখন আমি জানি না কেন যে যদি সম্ভব হয় আমি তাকে দেখতাম, এটাই আসলে কারণ। সো সেই জায়গা থেকেই প্রশ্নগুলো করা, এবং এটা মোটেও মজার জন্য না, বরঞ্চ মানুষের সেই মনের ভেতরে ভালোবাসার জায়গাটা একটু খুঁচিয়ে বের করে নিয়ে আসা। যা হুমায়ুন আহমেদ সম্পর্কে বলছিলেন আপনি, তো তাকে কোন প্রশ্ন করা যেত, কোন প্রশ্ন করতেন কি?
ওনাকে জিজ্ঞেস করতাম এই প্রশ্নটা যে প্রত্যেকটা গল্পই কেন মানে প্রত্যেকটা গল্প প্রত্যেকটা মানুষের জীবনের সাথে কিভাবে মিলে যায়। ইটস লাইক যে সবচেয়ে যে খুবই হ্যাপি সেও তার কোন একটা গল্প শঙ্খলীন কারাগার আই গেস সেই গল্পটা পড়লো, একটা সার্টিন টাইমে আসলে মনে হবে যে না আমি গল্পের সাথে মিশে গেলাম, আমার পরিবারটাই এটা, আমি এই ছেলেটা। এবং পার্সোনালি শঙ্খলীন কারাগার বইটা আমার কাছে এমন যে মাঝে মাঝে যখন খুব মন খারাপ হয় কিংবা খুব কাঁদতে ইচ্ছা করে আমি বইটা পড়ি, এটা অলমোস্ট মুখস্থ হয়ে যাওয়াতে বেশি সময় লাগে না, এটা পড়ে নিজেকে খুব হালকা লাগে। আমি তাকে জিজ্ঞেস করতাম যে স্যার আপনি কেন মারা গেলেন, কেন এত কষ্ট দিলেন, আর মারাই যদি যাওয়ার হতো তাহলে কেনই বা এইভাবে মানে বুকের ভেতরটা জায়গা করে নিলেন।
না আসলে এটাই যে মানে জীবনের সার্থকতাগুলো বোধহয় এইভাবেই লেগে থাকে যে তার সৃষ্ট ক্যারেক্টারের ফাঁসি যেন না হয় সেজন্য মানুষ রাস্তায় নেমেছিল। বাকের ভাই,
বাকের ভাই
ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন, আপনি আপনার নানাকে আনতে চেয়েছিলেন।
আচ্ছা, এই ঘটনা
আপনারও কি এরকম মানে ঠিক এই মানুষটির মতো
এরকম কিছু না, একটু পিছনে যেতে হবে, আমার নানা রিসেন্টলি মারা গেছেন।
আচ্ছা,
রিসেন্টলি বলতে হচ্ছে যে হবে 2-3 মাস এরকম আর কি। আমি একদম ছোটবেলা থেকে আমি একটা 91 ছেলে ফ্যামিলির বিলং করি এখানে, তো আমি আমার নানা নানির সাথে থাকি।
আচ্ছা আচ্ছা,
তো হচ্ছে আমার ফ্যামিলি আর কি এরকম, বাবা দেশে বাইরে থাকার কারণে হচ্ছে মা নানা নানির সাথে থাকতো আর কি একসাথে। তো হচ্ছে যে তাকে ঘিরে অনেক ভালো মোমেন্টস আছে, অনেক গল্প আছে, নানার চাকরি যে মানে চাকরি জীবন, নানার যুদ্ধের সময় নানার জীবন, কিংবা কোনো বাজারে গেলে আমাকে নিয়ে যাওয়া, মসজিদে গেলে আমাকে নিয়ে যাওয়া, বাসায় বসে আসি আরে নামাজ পড়তে যাস না কেন, নামাজ পড়তে আয়, কিংবা আমাকে মসজিদে দেখে তার খুশি হয়ে যাওয়া, অনেক অনেক অসংখ্য স্মৃতি, অসংখ্য স্মৃতি নানাকে ঘিরে। তো রিসেন্টলি মারা যেদিন উনি যান, এর আগে আমার নানার সাথে কিছু ঝামেলা চলছিল। কিরকম ঝামেলা? কিছু পার্সোনাল ব্যাপারে মন কষাকষি, তিনি আমাকে ব্লেম করলেন, আমি সেটা মানলাম না, তা আমি খুব কষ্ট পেলাম যে আমাকে এমন একটা ব্যাপারে ব্লেম করা হয়েছে, মানে সেটা হচ্ছে কিছু ফ্যামিলি ইস্যুজ আর কি। তো
সেটা আপনাকে এখনো খুব পীড়া দেয়?
হ্যাঁ, তো আমি সেই ঘটনার পর নানার সাথে খুব একটা কথা বলতাম না। নানা যখন অসুস্থ হয়ে যায় তখন হালকা খোঁজ খবর রাখি, কাছে গিয়ে জিজ্ঞেস করি আরে খাইছো, ভালো করে খাও, এরকম আর কি। তো এটুকুই নানার সাথে কথাবার্তা হতো আর কি। কিন্তু হচ্ছে যে ওই যে মানে একটু যখন মানুষ বড় হয় মানুষ ইগোসেন্ট্রিক হতে থাকে আর কি, তো সেই ইগোটা থেকেই নানার সাথে খুব মানে ছোটবেলার মতো আর মিশা হতো না, যে খুব মন খুলে আড্ডা দেওয়া বা এই ব্যাপারগুলো আর কি। তো নানার সাথে নানা মারা যাওয়ার যেদিন মারা যান আর কি, সেদিন রাতে আমি মানে বাসায় মন টিকছে না, আমি আমার একটা আলাদা রুম নিয়ে থাকি, নানারা তার পাশে দুই রুম পাশের থাকে আর কি, একই ফ্ল্যাটে আমরা থাকি। তো আমি আর কি রাতে ভালো লাগছে না, আমার ওই যে বললাম যে আমার ঘোরাঘুরির অভ্যাস, আমি রাতে দরজা খুলে নিচে আমার সাইকেল নিয়ে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে একদম শাহবাগ টাহবাগ আমার আমার ক্যাম্পাস এরিয়া আমি ঘুরে টুরে আসছি আর কি। তো হচ্ছে বাসায় ফেরার পর খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, তো তার কিছুক্ষণ পরে হচ্ছে আমার দরজায় খুব জোরে জোরে নক হয়, আমার মা আমাকে ডেকে তুলে, তো আমি পাশের রুমে গিয়ে দেখি যে মানে হি ইজ ডেড আর কি। তো নানি আর কি দুদিন পর ঘটনা স্বাভাবিক হলে মানে পরিস্থিতি স্বাভাবিক হলে বলে যে তোকে অনেক ডাকতেছিল মরার আগে, শেষ মুহূর্তে তোকে অনেকবার ডাকছে যে রাফিক ওই রাফিকে ডাকো, সাথে কিছু কথা বলবো, ওকে কিছু জিজ্ঞেস করবো। বাট সেই সময় মানে আমি দরজা লক করে গিয়েছিলাম, বিধায় হচ্ছে যে নানি ভেবেছে আমি ঘুমিয়ে গেছি, আমি তো আসলে বাইরে সাইক্লিং করছি। তো আমার কাছে এখনো মানে আক্ষেপ লাগে যে হয়তো আমি যদি ঘরে থাকতাম সেদিন, বাসায় থাকতাম, আমি জিজ্ঞেস করতে পারতাম যে কি বলতে চাও বা কিছু এরকম আর কি, যে আক্ষেপটা আজীবন থেকে যাবে
আসলে আর কি। আসলে এই মানে ভূতেফম হরর ক্লাব বা মানুষের সাথে যে কথা বলতে বলতে মাঝে মাঝে আসলে এরকম কিছু বিষয় চলে আসে, কিছু ইমোশনাল বিষয় চলে আসে যখন আসলে কিছু বলার থাকে না। আমরা এই সময়টাতে একটা বিরতি নিচ্ছি, বিরতি শেষে আবারও ফিরে আসবো। আজকে যে হরর ক্লাব আমাদের সাথে আছে তাদের সাথে আরো আড্ডা হবে, আমাদের একটা স্টোরি রয়েছে, সেই স্টোরিটাও আমরা শুনব। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, শুনে থাকুন রেডিও 48.8 FM।
দোস্ত, কালকে অক্ষয়ের ছবিটা দেখলাম, বেশি ভালো ছিল।
আরে খ্যাপ, অক্ষয় না, অক্ষয় কুমার।
খুব অক্ষয় অক্ষয় করছিস, বাংলাতে সেদিনও গোল্লা পেলি।
আরে ধুর, বাংলা দিয়ে কি হবে, পাস করলেই তো চলে।
অবহেলিত এই বাংলাকে আমরা চেয়েছিলাম কখনোই না, তাই নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে শুরু হচ্ছে বাংলা প্রতিযোগিতা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। বিস্তারিত জানো নিবন্ধন করো বাংলাবিদ.com এ। বাংলায় জাগো ভরপুর।
এক তো কঠিন জঙ্গল, তার উপর ঝড়, আমাদের মাথা সহ গাছটা প্রচন্ড দুলতে লাগলো। ঠিক তখনই দেখি বাঘ।
এই শুরু হয়েছে রে, জলদি ফুটিকে নিয়ে।
শুধু কি ঝড়, কি সাথে জলোচ্ছ্বাস!
ও ম্যান, আবার জলোচ্ছ্বাস!
এই যে দোস্ত, জুস খা।
বেচারা বাঘ, উদ্ভিদ ও আমাদের গাছে।
কিরে, ফুটিকা বাস নাই, বাঘ তো গাছে উঠছে।
ফুটিকাই তো চাইলাম, দাঁড়া আবার চাই। ফুটিকা চাইলে দেখে নিন ফুটিকাই নিচ্ছেন কিনা।
তারপর বাঘের মাথায় বন্দুকটা ঠেকায়া ধাম ধাম, বাঘ তো।
নে দোস্ত, এবার ফ্রুটিকা খা।
বাঘ তো দূরের কথা, একটা পাখিও দেখি নাই। মানে বাঘের ভয় তো ট্রলার থেকে নামে না।
অন্য ফ্রুটিকাই পারে মনকে পিওর করে দিতে।
ফ্রুটিকা একটু বেশি পিওর।
Fresh music served hot. Radio Futi on the spot.
আমি তোমার জন্য রেখে গেলাম অলিভ গ্রিন রং, Ernesto Guevara's diary. আমি তোমার জন্য রেখে গেলাম সান মার্কো স্কোয়ার, চঞ্চল পায়রার পৃথিবী. থাকবে তোমার জন্য মিথ্যে কথার ইতিহাস, গোটা শতাব্দীর দূষণ. তাই তোমার জন্য রেখে গেলাম জোন অব আর্ক, আমি তোমার জন্য রেখে গেলাম জোন. আমি তোমার জন্য রেখে গেলাম নটরডামের বেল, বাদল সরকারের মিছিল. রেখে গেলাম আমার একটা পুরনো বেনায়, তুমিও বলতে পারো লেট ইট বি. থাকবে তোমার জন্য অন্তহীন ইঁদুর দৌড়, মধ্য মেধা বিভ্রান্তির জীবন. তাই তোমার জন্য রেখে গেলাম জোন অব আর্ক, আমি তোমার জন্য রেখে গেলাম জোন. আমি তোমার জন্য রেখে গেলাম মাইকেল আঞ্জেলো, ঈশ্বর চিনতে চায় তোমার আঙুল. রেখে গেলাম নেরোদার বেপরোয়া প্রেম, জেমস ডিনের ছাই চাপা আগুন. থাকবে তোমার পিছিয়ে পড়ার হাজারো জুহাত, পিছিয়ে যাবেই যাবেই তোমার মন. তাই তোমার জন্য রেখে গেলাম জোন অব আর্ক, আমি তোমার জন্য রেখে গেলাম জোন. বেশি আর কিছুই রেখে যেতে পারছি না, কুড়িয়ে বাড়িয়ে আমার আজীবন. যদি পারো চিনে নিও আমার ববি ডিলনকে, আর হয়তো একটা দুটো সন্দীপন. যে তাহার আর প্রশ্ন আজ আর বড় নয়, শুধু হতে পারো অন্য রকম. তাই তোমার জন্য রেখে গেলাম জোন অব আর্ক, আমি তোমার জন্য রেখে গেলাম জোন. যে তাহার আর প্রশ্ন আজ আর বড় নয়, শুধু হতে পারো অন্য রকম. তাই তোমার জন্য রেখে গেলাম জোন অব আর্ক, আমি তোমার জন্য রেখে গেলাম জোন. আমি তোমার জন্য রেখে গেলাম জোন অব আর্ক, আমি তোমার জন্য রেখে গেলাম জোন. আমি তোমার জন্য রেখে গেলাম জোন অব আর্ক, আমি তোমার জন্য রেখে গেলাম জোন. আমি তোমার জন্য রেখে গেলাম জোন.
বস, মেয়ের ভয়েস শুনলে আপনার মাথাটা জাস্ট খারাপ হয়ে যাবে, গ্যারান্টি বস।
বলো কি, বাট নতুন সিঙ্গার পারবে
কি বলেন বস? আমার ভয়েস, সাথে ওই মেয়ের হামিং, ছোট্ট একটা কোরাস, হট কেক। ডাকবো বস?
ডাকো। এটা কি?
সরি বস, যখন শুনেছিলাম তখন তো
ভালো লাগবে, কারণ সে সময় মুখে ছিল প্রাণ লেয়ার, আর মুখে প্রাণ লেয়ার যতক্ষণ উথাল পাথাল ততক্ষণ। প্রাণ লেয়ারের চকলেট আর মিল্কের ধামাকদার টেস্ট ভুলিয়ে দেয় আপনার মন। প্রাণ লেয়ার, উথাল পাথাল টেস্ট।
দোস্ত, কালকে অক্ষয়ের ছবিটা দেখলাম, বেশি ভালো ছিল।
আরে খ্যাত, অক্ষয় না, অক্ষয় কুমার।
খুব আকশা আকশা করছিস, বাংলাতে সেদিনও গোল্লা পেলি।
আরে ধুর, বাংলা দিয়ে কি হবে, পাশ করলেই তো চলে।
অবহেলিত এই বাংলাকে আমরা চেয়েছিলাম কখনোই না, তাই নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে শুরু হচ্ছে বাংলা প্রতিযোগিতা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। বিস্তারিত জানো নিবন্ধন করো বাংলাবিদ.কমে। বাংলায় জাগো ভরপুর।
শুনছেন রেডিও ফুটি রেডিও এফএম সৃষ্টিতে এই মুহূর্তে আপনার সাথে, আর ফুটি এফএম হরর ক্লাব নিয়ে দ্বিতীয় ঘন্টার একদম শেষ দিকে না, আমরা মাঝামাঝি জায়গায় 12:34 স্টুডিও ঘুরতে সময়। আপনি আপনার কথা নিয়ে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে, আপনার কথা আমাদেরকে জানিয়ে দিতে পারেন, কেমন লাগছে আজকের হরর ক্লাব, কেমন লাগছে আজকের আড্ডা, কেমন লাগছে আজকের গল্পগুলো আমাকে জানিয়ে দিতে পারেন। ফুটি এফএম @radiofooti.fm এখানে তো মেইল করে জানিয়ে দিতে পারবেনই, আপনার হরর ক্লাবের কথা সহ আপনার নিজের লেখা গল্প যে কোনো কিছু আমাদেরকে মেইল করে পাঠাতে পারেন। সাবজেক্ট ফিল্ডে জাস্ট লিখতে হবে হরর ক্লাব, আর এখনকার কথাগুলো জানিয়ে দিতে পারেন ফেসবুকে হরর ক্লাব ফেসবুক পোস্টে রেডিও ফুর্তি facebook.com/radiofooti ঠিকানা আসলে আপনি দেখবেন হরর ক্লাবের একটা পোস্ট রয়েছে, সেখানে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার কথা। আমরা এখন যে গল্পটা শুনবো সেই গল্পটা এডগার অ্যালান পো-এর গল্প কালো বিড়াল, এবং গল্পটা খুব অদ্ভুত একটা গল্প। মানে এডগার অ্যালান পো-এর আগে যে গল্পগুলো ছিল, প্রথম যে গল্পটা ছিল সেই গল্পটা একটা অ্যাবনর্মাল সাইকোলজির একটা মানুষের একটা গল্প। এই গল্পটা অনেকটা সেরকমই যে একটা মানুষ, সে মানে পশু পাখি পশু পুষতে অনেক ভালোবাসে, সেখান থেকে আস্তে আস্তে গল্প আগাতে থাকে, তার কাছে একটা কালো বিড়াল থাকে এবং এই কালো বিড়ালটাকে নিয়ে গল্প আগাতে থাকে। আস্তে আস্তে তার সাইকোলজিক্যাল কিছু প্রবলেম দেখা দেয় এবং শেষে একটা করুণ পরিণতির মাধ্যমে গল্পটি শেষের দিকে যায়, এবং শেষটাতেও অদ্ভুতভাবে আবার সেই কালো বিড়ালটাই চলে আসে গল্পের জবনি কাটানোর জন্য। সো খুব অদ্ভুত ছোট ছোট কিছু এলিমেন্ট নিয়ে অদ্ভুত একটা গল্পের চেইন তৈরি করেছেন এডগার অ্যালান পো এই গল্পটাতে। খুবই সুন্দর একটা গল্প, জানি না পড়তে গিয়ে কিরকম হয়েছে। সো আপনারা শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে আজকের গল্পটা। শুনতে থাকুন রেডিও ফুর্তি, এইট এফ এম এন্ড টু ফুর্তি।
মাশরাফি বিন মুর্তজা একজন দুর্দান্ত ক্রিকেটার এবং সফল ক্যাপ্টেনের নাম। নিজের সেরা পারফরমেন্স বের করে আনতে সবসময় নিজেকে পুশ করেন শেষ সীমানা পর্যন্ত, আর সেজন্য নিরাপদ খাবার পানির ক্ষেত্রেও তিনি কখনো কম্প্রোমাইজ করেন না। তাই মাশরাফি বেছে নিয়েছেন রিভার্স অসমোসিস প্রক্রিয়া সহ 13টি স্তরে বিশুদ্ধকৃত সম্পূর্ণ নিরাপদ প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার, এক বোতল প্রাণ শক্তি।
কালো বিড়াল, এডগার অ্যালান পো। সবচেয়ে অসাধারণ অথচ ঘরোয়া যে ইতিবৃত্তটি লিখতে যাচ্ছি, সে ইতিবৃত্তে আপনাদের বিশ্বাস জন্মানোর যেমন চেষ্টা করব না, ঠিক তেমনি আমার এই আখ্যায়িকার সত্যাসত্য আপনাদের যে বিশ্বাস হবে তাও আশা করি না। যে ব্যাপারে আমার নিজেরই জ্ঞান বুদ্ধি কোনো সদুত্তর খুঁজে পায় না, তাতে আপনাদের বিশ্বাসটুকু আশা করাও পাগলামির নামান্তর। তবু বলবো, আমি পাগল তো নই, এমনকি স্বপ্নের ঘোরে যে আছি তাও নয়। তবে আজ আছি কাল নেই, তাই ইচ্ছে করে আমার অন্তরের যা কিছু উজাড় করে দিয়ে যাই। তাই সংক্ষেপে এবং সাধারণ কথায় নেহাত ঘরোয়া কয়েকটি ঘটনা বর্ণনা করব। কোনো মন্তব্য বা কোনো জটিলতা এই বর্ণনার মধ্যে না আনাই আমার ইচ্ছে। এই সাদা মাতা অতি সাধারণ ঘটনাগুলোর প্রতিক্রিয়া আমাকে ভীত বিমর্ষ করে তুলেছে, আমাকে একেবারে ধ্বংসের মুখে নিয়ে গিয়ে ফেলেছে। তবু আমি তাদের ব্যাখ্যা করবার চেষ্টা করব না। আমি জানি এই ঘটনাগুলো আমার মনে শুধু বিভীষিকা সৃষ্টি করলেও পাঠকের মনে হয়তো ততটা প্রতিক্রিয়া নাও ঘটাতে পারে। কোন কোন বিচক্ষণ পাঠক হয়তো আমার এই বিভীষিকার মধ্যে শুধু সাধারণ ঘটনা পরম্পরার যোগাযোগটুকুই খুঁজে পাবেন, আবার কেউ বা আরো ধীর স্থির বুদ্ধিতে আমার উত্তেজনার কারণগুলোকে যুক্তিতর্কের সাহায্যে অনেকটা লঘু করতেও পারবেন। আমার বর্ণিত এই ভয়াল কাহিনীর মধ্যে হয়তো তারা শুধু মামুলি কয়েকটি সাধারণ ঘটনার কার্যকরণ এবং তাদের প্রতিক্রিয়াটুকু নিয়েই একটি সাধারণ ইন্দ্রিয়জ সিদ্ধান্তে নেমে আসবেন। ছেলেবেলা থেকে শান্তশিষ্ট এবং মমতাশীল বলে আমার একটা নাম ছিল। আমার এই সংবেদনশীল মনের জন্য সঙ্গীতের কাছে প্রায় আমাকে বিদ্রুপের পাত্র হতে হতো, বিশেষ করে জন্তু জানোয়ারের প্রতি আমার একটা মমত্ববোধ ছিল। ঠিক এই জন্যই বোধ করি বাবা মা আমাকে নানান রকম গৃহপালিত পশু পুষতে বেশ উৎসাহ দিতেন। তাদের নিয়েই আমার সময় কাটত, তাদের খাওয়ানো সেবা যত্নের মধ্য দিয়ে যে তৃপ্তি পেতাম আর কোনো কাজে তা পেতাম না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমার চরিত্রের এই অসাধারণত্ব ক্রমে বেড়ে উঠতে লাগল এবং শেষে এই অসাধারণত্বের মধ্যেই আমি যেন বিচিত্র এক আনন্দের উৎস খুঁজে পেলাম। আমার এই আনন্দ যে ঠিক কি ধরনের তা ব্যাখ্যা করবার দরকার নেই, শুধু এটুকু বললেই হবে কোন লোক তার প্রিয় এবং বিশ্বস্ত কুকুরের জন্য যে ধরনের মমতা বোধ করেন এবং সেই মমতা বোধ থেকে যে ধরনের তৃপ্তি লাভ করেন, আমার এই তৃপ্তিও অনেকটা তেমনই। জন্তু জানোয়ারের নিঃস্বার্থ ও প্রাণঢালা ভালোবাসার মধ্যে এমন একটা কিছুর পরশ পাওয়া যায় যা সোজাসুজি অন্তরকে স্পর্শ করে। মানুষের বন্ধুত্ব ও বিশ্বস্ততা যেন এর কাছে ম্লান হয়ে যায়। অল্প বয়সেই বিয়ে করেছিলাম এবং ঠিক আমার নিজের মতোই আমার স্ত্রীর মধ্যেও এই বিশেষ গুণটির লক্ষণ দেখে বেশ খুশি হয়েছিলাম। সেও পশু পাখি বড্ড ভালোবাসত। পোষা জন্তু জানোয়ারের প্রতি আমার মমতা দেখে আমার স্ত্রী বেশ কয়েকটা মনের মতো পশু পাখি জোগাড় করতে দেরি করেনি। পাখি, লাল মাছ, একটি চমৎকার কুকুর, কয়েকটি খরগোশ, একটি ছোট্ট বাঁদর আর একটি বিড়ালও ছিল আমাদের। বিড়ালটি আকারে অতিকায় এবং অত্যন্ত সুন্দর। গায়ের রং একেবারে মিশমিশে কালো। আশ্চর্য রকমের তীক্ষ্ণ বুদ্ধি ছিল বিড়ালটার। তার এই তীক্ষ্ণ বুদ্ধি বা চতুরতা সম্বন্ধে বলতে গিয়ে আমার স্ত্রী প্রায় বলত, প্রবাদে আছে যে সব কালো বিড়ালই এক একটি ছদ্মবেশি প্রেত বিশেষ। কথাটা ঠিক। বলা বাহুল্য আমার স্ত্রী মোটেই কুসংস্কারাচ্ছন্ন ছিলেন না, তবে সে যে বিষয়ে কোন গুরুত্ব আদৌ দেয়নি তা না বললেও চলে। এ বিষয়ে আমার যা মনে পড়েছে শুধু সেটুকুরই পুনরাবৃত্তি করলাম মাত্র। বিড়ালটির নাম রেখেছিলাম প্লুটো। পোষ্যদের মধ্যে সেই আমার সবচেয়ে প্রিয় ছিল। হ্যাঁ, প্রিয় সঙ্গেই বলা চলে, তাকে আমিই শুধু খাওয়াতাম। বাড়ির যেখানেই যাই সে আমার পিছু ছাড়ত না, এক মুহূর্তের জন্যও না। এমনকি পথে বেরুলেও সে আমার পিছু ছাড়ত না, অনেক কষ্টে তাকে তাড়াতে হতো। এইভাবে বহু বছর আমাদের অন্তরঙ্গতা টিকেছিল। এরই মধ্যে পাশবিক মনোবৃত্তিজনিত অমিতাচারের ফলে আমার চারিত্রিক ও মনোগত পরিবর্তন বেশ খানিকটা ঘটেছিল। এখন সেটা একেবারে চরমে গিয়ে উঠল। দিনকে দিন আমি বেশ খেয়ালি, বিরক্ত আর অন্যের প্রতি সামান্য কারণে বা অকারণেই অসহিষ্ণু হয়ে উঠেছিলাম। স্ত্রীর প্রতি কটু কথা বলে ফেলে নিজেরই মনে কষ্ট হত। শেষে এমনও ঘটল, তাকে আমি মেরে বসলাম। অবশ্য আমার পোষা পশু পাখিরা আমার প্রকৃতির মধ্যে এই ধরনের পরিবর্তনের ব্যাপারটুকু আগেই টের পেয়েছিল। হঠাৎ কুকুরটা, খরগোশগুলো বা বাঁদরটা আমার সামনে পড়ে গেলে ওদের ওপর নিষ্ঠুর ব্যবহার করতাম সত্যি, কিন্তু প্লুটোর বেলায় অনেক কষ্টে নিজেকে সংযত রাখতাম। আস্তে আস্তে আমার অসুখটা বেড়ে চলল। অসুখটা যেন আমাকে গ্রাস করতে উদ্যত, এ যেন মদের নেশার মতো আমাকে পেয়ে বসেছে। শেষকালে প্লুটো আর বাদ পড়ল না, সে বেশ বুড়ো হয়ে উঠেছিল। এখন থেকে সেও আমার রকচটা প্রকৃতির পরিচয় পেতে লাগল। রাত্রিবেলা শহরের কোনো এক আড্ডাখানা থেকে মদে চুর হয়ে বাড়ি ফিরছি, হঠাৎ খেয়াল করলাম বিড়ালটি আমাকে দেখেই যেন ফস করে এড়িয়ে যাবার চেষ্টা করল। খপ করে ওর গলাটা চেপে ধরে ফেললাম। ভয়ে সে হাঁচড় পাচড় করতে করতে আমার হাতটায় সামান্য তাঁত বসিয়ে দিলে। হঠাৎ কি এক পাশবিক ইচ্ছা আমাকে যেন ভর করল, কাণ্ড জ্ঞান হারিয়ে ফেললাম। মনে হল যেন আমার নিজস্ব আত্মাটুকু এক মুহূর্তে কোথায় মিলিয়ে গেল, তার বদলে এক ভয়ঙ্কর ঈর্ষা পরায়ণ কুপ্রবৃত্তি আমার সর্বশরীরের স্নায়ুতে স্নায়ুতে শিহরণ দিয়ে গেল। ওয়েস্টকোটের পকেট থেকে ছোট একটা ছুরি বার করে খুলে নিলাম। বিড়ালটিকে কলা টিপে ধরে তার একটা চোখ চাকু দিয়ে খুবলে কেটে পার করে দিলাম। এই চরম নিষ্ঠুরতার কথা আজ লিখতে বসে আমি অবাক হয়ে যাই, উত্তেজিত হয়ে উঠি, শিউরে উঠি। সকাল, গত রাতের উত্তেজনার আর চিহ্ন নেই, ঘুমের মধ্যেই সেসব যেন ধুয়ে মুছে গেছে। বেশ ঠান্ডা মেজাজে গত রাতের নিষ্ঠুর কাজটির কথা মনে পড়তেই শঙ্কিত হয়ে উঠলাম। আমার কুকর্মের জন্য নিদারুণ অনুতাপ হল, কিন্তু যতদূর মনে হয় আমার এই অনুতাপের মনোভাবে কোনো গভীরতা ছিল না। একে আন্তরিক কখনোই বলা যায় না, কারণ আমি আবার মদের মধ্যে ডুবে গেলাম। তখনই আবার আমার কৃতকর্মের যা কিছু স্মৃতি সব যেন কোথায় মিলিয়ে গেল। ইতিমধ্যে প্লুটো ধীরে ধীরে সেরে উঠল। এখন তাকে দেখে মনে হয় চোখের জন্য তার আর কোনো যন্ত্রণা নেই, কিন্তু তার চক্ষুহীন অক্ষি কোটরটির দিকে তাকানো যায় না। বীভৎস, সে আগের মতোই বাড়ির সব জায়গাতেই ঘুরে বেড়ায়, কিন্তু আমার সাড়া পেলেই অত্যন্ত ভীত হয়ে পালিয়ে যায়। যে প্রাণীটি আমাকে এত ভালোবাসত সেই আমাকে এখন এত অপছন্দ করে, একটু বরদাস্ত করতে পারে না দেখে আমার খুব দুঃখ হতো। তখন সেই মুহূর্তটিতে নিজেকে আবার সেই আগের মমতাশীল মানুষটির মতোই মনে হতো, কিন্তু মনের এই অবস্থাটুকু বেশিক্ষণ স্থায়ী হতো না। এইভাবে কয়েকদিনের মধ্যেই বেশ বিরক্ত হয়ে উঠলাম। শেষে একটা অনমনীয় একগুঁয়েমি ভাবই যেন আমায় পেয়ে বসল। অদ্ভুত এই যে, এই মনোভাবের কোনো কার্যকরণ খুঁজে পাওয়া যায় না, কোনো যুক্তিতর্ক দিয়ে একে বিশ্লেষণ করা সম্ভব নয়। এই যে মাথা পাগলা একটা জেদ, এটা আমার সহানুভূতিশীল মনকে যেন নিঃশেষে শুকিয়ে দিয়েছিল। মনের এই বিপথগামী গতি মানুষের হৃদয়ের আদি মনোবৃত্তিরই স্বরূপ। এমন অনেককেই দেখা যায় কোনো একটা গর্হিত কাজ করছে, কিন্তু তার ওই কুকর্মের হয়তো কোনো কারণই নেই। তার হয়তো মনে হয়েছিল কাজটি তার আদৌ করা উচিত নয়, ব্যাস এইটুকুই। কিন্তু মনের দরজায় কোনো সতর্ক প্রহরী না বসানোর ফলেই বাইরের দরজা দিয়ে যা কিছু অন্যায় ভেতরে চলে এসেছে, আর তখনই মন ওটা করবার জন্যই আকুল হয়ে উঠেছে। এই যে মনোভাব, এটি আমার শেষ পতনকে যেন আরো ত্বরান্বিত করেছিল। এটা সেই দুর্দমনীয় পিপাসা, যে পিপাসা আমার নিজের সংবেদনশীল মনের বিরুদ্ধে, নিজের প্রবৃত্তির বিরুদ্ধে আমাকে উত্তেজিত উদ্বুদ্ধ করেছিল। অন্যায় করার ইচ্ছাতেই আমি সেই অবলা জীবটির ওপর অত্যাচার চালিয়ে গিয়েছি। একদিন সকালে সম্পূর্ণ নির্বিকারভাবে বিড়ালটির গলায় দড়ির একটা ফাঁস লাগিয়ে গাছের ডালে তাকে ঝুলিয়ে দিলাম। অশ্রুসিক্ত চোখে তার এই নিদারুণ মৃত্যু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, মর্মপীড়ায় নিজেই দগ্ধ হলাম। তাকে ফাঁসি দিলাম কারণ সে আমাকে ভালোবাসত, তাকে নিষ্ঠুরভাবে হত্যা করলাম কারণ আমি জানতাম আমার দুষ্কর্মের কোনই যুক্তি নেই, তাকে ফাঁসি দিলাম কারণ আমি বুঝেছিলাম আমার এই কাজটা আসলে একটা মহাপাপ হচ্ছে, যে মহাপাপ আমার মৃত্যুঞ্জয়ী আত্মাকে হয়তো বিপন্ন করবে এবং পরম দয়ালু আর চরম ক্ষমতার অধিকারী ঈশ্বরের কাছ থেকে আমায় অনেক দূরে নিয়ে চলে যাবে। যেদিন প্লুটোকে এভাবে গাছে ঝুলিয়ে মারলাম, সেই রাতে একটা ঘটনা ঘটল। আগুনের হলকায় হঠাৎ ঘুম ভেঙে গেল, ঘরের পর্দাগুলোয় তখন আগুন ধরেছে, সমগ্র বাড়িটাই দাউ দাউ করে চলতে শুরু করেছে। অতি কষ্টে আমি, আমার স্ত্রী আর একটি চাকর কোন ক্রমে আগুনের মধ্য থেকে বেরিয়ে এলাম। পুরো সব শেষ হয়ে গেল, পার্থিব যা কিছু সম্পদ আমাদের সব পুড়ে ছাই হয়ে গেল, সর্বস্ব হারিয়ে মুষড়ে পড়লাম। আমার নিষ্ঠুর কাজ ও এই দাবানলের মধ্যে কোন যোগাযোগ বা কার্যকরণ সম্বন্ধ কল্পনা করার মতো দুর্বলতা আমার ছিল না। আমি শুধু কয়েকটি ঘটনা ঠিক যেমন যেমন ঘটেছিল তেমনিভাবেই লিখে যাচ্ছি। ঘটনা পরম্পরার কোন সম্ভাব্য যোগাযোগকে ইঙ্গিত করা আমার ইচ্ছে নয়। অগ্নিকাণ্ডের পরের দিন আমাদের বাড়ির ধ্বংসস্তূপের কাছে গিয়েছি। বাড়ির সব দেয়ালগুলোই ভূমিসাৎ হয়েছে। বাড়ির মধ্যখানে আমার শোবার ঘরের একটি অপেক্ষাকৃত পাতলা দেয়াল শুধু দাঁড়িয়ে আছে। এই দেয়ালটির দিকেই মাথা করে আমি শুতাম। সম্প্রতি এই দেয়ালটিতে নতুন করে বালি কাজ করা হয়েছিল, খুব সম্ভব সেজন্যই লক্ষ্য করলাম দেয়ালটি আগুনকে যেন বেশ খানিকটা রোধ করতে পেরেছে। দেখলাম দেয়ালটির কাছে অনেক লোক জড়ো হয়ে কি দেখছে, কেউ কেউ আবার অত্যন্ত কৌতূহলী হয়ে মনোযোগ দিয়ে দেয়ালটির জায়গা বিশেষ পরীক্ষা করছে, কেউ বলছে আশ্চর্য, আবার কেউ বা অদ্ভুত অদ্ভুত বলে চিৎকার করছে। ওদের এই ধরনের কথাবার্তায় আমিও কৌতূহলী হয়ে সেদিকে এগিয়ে গেলাম। দেখলাম সাদা দেয়ালের গায়ে জল ছবির মতো আবছা একটা ছবি, বিরাট একটা বিড়ালের প্রতিকৃতি, বিস্ময়কর এবং অদ্ভুত নিখুঁত প্রতিকৃতিটি। বিড়ালটির গলায় একটা দড়ির চিহ্নও রয়েছে। প্রথম দেখা মাত্র এই দৃশ্য ভৌতিক ছাড়া আর কিছুই মনে হয়নি, বিস্মিত ও আতঙ্কিত হয়ে উঠলাম। কিন্তু ধীরে ধীরে অভিভূত ভাবটা কাটিয়ে উঠতে লাগলাম। পরিষ্কার মনে পড়ল বাড়ির পাশেই বাগানের একটি গাছের ডালে বিড়ালটিকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে মেরেছিলাম। বাড়িতে যখন আগুন লাগে সে সময় প্রতিবেশীরা অনেকেই এই বাগানের মধ্যে এসে জড়ো হয়েছিল। খুব সম্ভব এদের মধ্যে কেউ মৃত বিড়ালটিকে দড়ি কেটে গাছ থেকে নামিয়ে আমার শোবার ঘরের খোলা জানলা দিয়ে ভেতরে ছুঁড়ে ফেলেছিল। উদ্দেশ্য আর কিছু নয়, ঘুম থেকে আমাকে জাগানো। আমার ধারণা এই অবস্থাতে পাশের দেয়ালের পতনের ফলে খুব সম্ভব মৃত বিড়ালটি অক্ষত দেয়ালটির পলস্তারার সাথে চেপটে পিষে একাকার হয়ে গিয়েছিল এবং তার ফলেই দেয়ালের চুন ও জান্তব দেহের অ্যামোনিয়ার সংমিশ্রণে আর আগুনের তাপে হয়তো এইভাবে একটা নিখুঁত প্রতিকৃতির সৃষ্টি হয়েছে। এভাবে আমার যুক্তি তর্ক অনুযায়ী ব্যাপারটির একটা সূক্ষ্ম ব্যাখ্যা খাড়া করলেও আমার বিবেকের কাছে এই ব্যাখ্যাটা খুব গ্রহণযোগ্য বলে মনে হয়নি। দৃশ্যটা বেশ গভীরভাবেই আমার মনকে আলোড়িত করেছিল। মাসাধিক কাল ধরে এই বিড়াল বিভীষিকাকে মন থেকে দূর করতে পারিনি এবং ব্যাপারটা নিয়ে আমার মনে অদ্ভুত এক অনুভূতির সঞ্চার হয়েছিল। কিন্তু এই অনুভূতি যে আমার কৃতকর্মের মনোপীড়াজনিত তা নয়। শেষ পর্যন্ত এত দূর মনটা খারাপ হয়ে গেল যে বিড়ালটির অভাব আমি নতুন করে আবার অনুভব করতে লাগলাম। যেসব বদ আড্ডায় আমি ঘুরে বেড়াই সবখানেই ঠিক প্লুটোর মতোই আরেকটি বিড়ালের সন্ধান করে ফিরতে লাগলাম। আমার এমন একটি বিড়াল চাই যে প্লুটোর মতোই হবে, তারই পরিত্যক্ত স্থান জুড়ে বসবে আমাদের মাঝে। এক রাত্রির ঘটনা, প্রায় বেহুশ হয়ে একটা নোংরা আড্ডায় বসেছিলাম। আসবাবপত্র বলতে ঘরে শুধু মদের বড় কটা পিপেই ছিল। হঠাৎ একটা পিপের ওপর কালো কি একটাকে বসে থাকতে দেখলাম। এক দৃষ্টি পিপেটার দিকে তাকিয়ে আছি, হঠাৎ লক্ষ্যবস্তুটিকে স্পষ্ট দেখতে পেয়ে বিস্মিত হলাম। কাছে গিয়ে ওকে স্পর্শ করলাম, বিরাট একটা কালো বিড়াল, ঠিক প্লুটোর মতোই, কিন্তু একটি ব্যতিক্রম ছিল ওর শরীরে। ক্ষীণ অথচ বিস্তৃত একটা সূক্ষ্ম সাদা দাগ বিড়ালটির প্রায় গলা জড়িয়ে বুক পর্যন্ত বেষ্টন করে আছে। বিড়ালটিকে ছুঁতেই সে চট করে উঠে দাঁড়িয়ে ঘ্যাড় ঘ্যাড় করে শব্দ করতে করতে আমার হাতে মাথা ঘষতে লাগলো। মনে হল আমাকে দেখে সে যেন খুশি হয়ে উঠেছে, এতদিনে যেন হারানো মালিক খুঁজে পেলাম। বাড়িওয়ালাকে ধরলাম, বিড়ালটি আমার কাছে বিক্রি করতে হবে। সে তো অবাক, বিড়ালটি তার তো নয়ই, এমনকি কার বা কোথা থেকে এসেছে তাও সে জানে না, এর আগে ওটাকে সে দেখেও নি। বিড়ালটির মাথায় পিঠে অনেকক্ষণ ধরে হাত বুলিয়ে আদর করলাম। বাড়ি যাবার সময় দেখি সে আমার সঙ্গ নিয়েছে, আমি তাকে বাধা দিলাম না। যেতে যেতে মাঝে মাঝে থেমে দাঁড়িয়ে ওর পিঠে হাত বুলিয়ে দিতে লাগলাম। বাড়ি পৌঁছেই দেখা গেল বিড়ালটা চটপট পোষ মেনে গেছে। কিছুক্ষণের মধ্যেই সে আমার স্ত্রীর অত্যন্ত ন্যাওটা হয়ে পড়ল। আমার পক্ষে কিন্তু কয়েকদিনের মধ্যে বিড়ালটিকে বরদাস্ত করা শক্ত হয়ে উঠল। আগে যা অনুমান করা গিয়েছিল এটাকে ঠিক তার বিপরীত মনোভাব বলা যায়, কিন্তু বুঝতে পারতাম না কেন এমন হল। দেখা গেল বিড়ালটি সবসময়ই আমার কাছে কাছে ঘুরে বেড়ায়। এতে করে আমার বিরক্তি লাগতে শুরু করল। শেষে বিরক্তি ধীরে ধীরে নিদারুণ ঘৃণায় পরিণত হল। ওকে এড়িয়ে যাবার চেষ্টা করতাম আমি। আমার আগের নিষ্ঠুরতার কথা মনে পড়ায় বেশ লজ্জিত বোধ করতাম নিজেকে। বিড়ালটির উপর কোনো অত্যাচার করা থেকে নিজেকে সংযত রাখতাম। বেশ কিছুদিন ওকে কোনো মারধর করিনি, কিন্তু ক্রমশ তাকে দেখলেই অকথ্য ঘৃণার ভাব মনের মধ্যে পাক খেয়ে উঠতে শুরু করল। তার উপস্থিতিকেই বিরক্তিকর মনে হতে লাগল। তার চেহারাকে সংক্রামক নিঃশ্বাস প্রশ্বাসের মতোই মারাত্মক মনে হতো। অতি সাবধানে তাকে এড়িয়ে যেতাম। বিড়ালটাকে বাড়িতে আনার পরদিন আশ্চর্য হয়ে লক্ষ্য করছিলাম, ঠিক প্লুটোর মতোই তারও একটি চোখ কানা। কি জানি কেন এর ফলে তার উপরে আমার ঘৃণাটুকু আরো বেড়ে গিয়েছিল। এর বিড়ালটি কানা বলেই অথবা সব দিক থেকে প্লুটোর মতো দেখতে বলেই আমার স্ত্রী বোধহয় তাকে আরো বেশি গভীরভাবে আদর যত্ন করতে লাগল। অবলা জন্তু জানোয়ারদের প্রতি আমার স্ত্রীর এই ধরনের মমতাবোধ আগে থাকতেই ছিল। আমারও আগে এই বিশেষ গুণটি ছিল, আর এই প্রবৃত্তির জন্য অনেক সময় সহজ ও অনাবিল আনন্দ বলতে যা বোঝায় তার পূর্ণ আস্বাদও পেয়েছি, কিন্তু এখন সে অনুভূতি আমার মধ্যে আর নেই। দেখা গেল বিড়ালটিকে আমি যতই বরদাস্ত করতে পারছি না, সেও ঠিক সেই অনুপাতে যেন আমাকে পেয়ে বসেছে। সে যে কি অদ্ভুত আদুরে হয়ে আমাকে সবসময় অনুসরণ করত তা আপনারা বুঝে উঠতে পারবেন না। হয়তো কোথাও বসেছি, দেখা গেল ঠিক আমার চেয়ারের নিচে সে বসে আছে। কোনো কোনো সময় সে আবার লাফিয়ে আমার কোলে উঠে বসত, তারপর চলত তার আহ্লাদের বহর। ঘৃণায় আমার গা রিরি করে উঠত। উঠে চলে যাচ্ছি, দেখা গেল সে তখন আমার দুপায়ের ফাঁকের মধ্য দিয়ে হাঁটছে। সময় সময় পায়ে পা জড়িয়ে আছাড় খাবার উপক্রম হতো। মাঝে মাঝে আমার কাপড়ে আবার তীক্ষ্ণ নখ আটকে দিয়ে হাঁচড় পাঁচড় করে সোজা বুকের কাছে উঠে আসত। মনে হতো একটা ঘায়ে ব্যাটাকে শেষ করে দিই, কিন্তু অনেক কষ্টে নিজেকে সংযত রাখতাম। অতীতের নিষ্ঠুরতার কথা মনে পড়েছে তো, আর সত্যি কথা বলতে কি, বিড়ালটিকে দেখলেই আমি এমন আতঙ্কিত হয়ে পড়তাম যে তার কোনো ক্ষতি করার সাহসই হতো না আমার। এই যে আমার আতঙ্কিত ভাব, এটা কিন্তু নিজের কোনো শারীরিক ক্ষতির ভয় নয়। তবু ঠিক কেন যে এমনটি হতো তা আমি বোঝাতে পারবো না। বলতে লজ্জা হয় এই বিকট আকার জীবটি ও তার হিংস্র আচরণ আমার মধ্যে যে কি ধরনের বিভীষিকা আর ত্রাসের সঞ্চার করেছিল তা নিজেই বুঝে উঠতে পারছিলাম না। ওর কলার কাছে যে সূক্ষ্ম দাগটি ছিল সে বিষয়ে আমার স্ত্রী অনেকবারই আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। আমি আগেই বলেছি এই দাগটুকুই একমাত্র যা প্লুটোর ছিল না, অন্য কোনো বিষয়েই এই রহস্যময় জীবটির সাথে প্লুটোর বিন্দুমাত্র পার্থক্য ছিল না। প্লুটোকে আমি নিজের হাতে মেরে ফেলেছি। পাঠকের হয়তো মনে হচ্ছে এই সাদা দাগটি বড় হলে অত্যন্ত আবছা মনে হবার কথা, কিন্তু পাঠক আপনারা হয়তো আমাকে পাগল ঠাওড়াবেন যদি বলি ওই আবছা দাগটুকু ধীরে ধীরে অত্যন্ত প্রকট স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল। বলতে কি শিউরে উঠি, ঘৃণায় ভয় স্তম্ভিত হয়ে যাই। অদ্ভুত অদ্ভুত এই দাগটা, গলার চারদিকে স্পষ্ট হয়ে জেগে ওঠা, ঠিক ঠিক যেন ফাঁসির একটা দড়ি গলায় চেপে বসে আছে, তাকানো যায় না। মৃত্যু শীতল অসহ্য যন্ত্রণা অসহ্য ত্রাসের প্রতীক যেন আমার চোখের সম্মুখে জেগে ওঠে। সামান্য একটা জীব, তুচ্ছ একটা বেড়াল এমনি করে আমার দেহ মন কি বিভীষিকার বিষে কুঁকড়ে দিচ্ছে, আমার মনুষ্যত্বকে তুমড়ে মুচড়ে ভেঙে দিচ্ছে, আমাকে সহ্যের সীমা ছাড়িয়ে রসাতলে নিয়ে গিয়ে ফেলেছে। মানুষ হয়ে আমি কিনা একটা পশুর কাছে হীনতম তুচ্ছতম একটা জীবে পরিণত হয়েছি। দিন রাত যখনই ভাবি মনে হয় আমার শান্তি নেই, সুখ নেই, ভয়, শুধু ভয় আর ত্রাসের তুহীন শীতলতা অস্থিরতা। প্লুটো সবসময় আমার সাথে সাথে ঘুরে বেড়াত, কিন্তু এই বিড়ালটি তার চেয়েও ভীষণ। হয়তো হঠাৎ ঘুম থেকে জেগে উঠেছি, দেখি বুকের ওপর সে চেপে বসে আছে, তার গরম নিঃশ্বাস আগুনের হলকার মতো মুখে এসে লাগছে। জলজ্যান্ত দুঃস্বপ্নের মতো বিরাট আকার বিড়ালটিকে বুকের ওপর থেকে নিচে ফেলে দেবার মতো জোরও যেন পাই না। বুকের ওপর চেপে বসে চিরতরে ও যেন আমার হৃদয়ের একটা বড় বোঝা হয়ে থাকতে চায়। উফ, কি অসহ্য যন্ত্রণা! আমার মধ্যে সুপ্রবৃত্তির যে ক্ষীণ অস্তিত্বটুকু আজ অবশিষ্ট ছিল, এই অসহ্য যন্ত্রণার আগুনে তা যেন নিঃশেষে পুড়ে ছাই হয়ে গেল। কুচিন্তা যেন ক্রমাগত ছায়ার মতো আমার আশেপাশে ঘুরে বেড়াতে লাগলো। স্বভাব সুলভ খেয়ালি মন আমার সবার উপরই পীতশ্রদ্ধ হয়ে উঠল। কোন মানুষকেই আমার আর বরদাস্ত হত না, ঘৃণা হতো। এই মানসিক প্রলয়ঙ্কর দুরবস্থায় আমার দিক বিদিক স্থান কাল পাত্র জ্ঞান থাকত না। বলতে কষ্ট হয়, আমার এই মানসিক প্রলয়ঙ্কর দুরবস্থায় আমার চোটপাট সবই প্রায় স্ত্রীর উপরে গিয়ে পড়ত। আমার উচ্ছৃঙ্খলতায় বেচারি চরচরিত হয়ে যেত। ইতিমধ্যে আমাদের আর্থিক অসচ্ছলতা বেশ চরমে উঠেছিল। পুরনো বাড়িতেই আমরা বসবাস করছিলাম। একদিন ভাড়ার ঘরে কি একটা জিনিসের খোঁজে যাচ্ছি, স্ত্রীও সঙ্গে রয়েছে। বিড়ালটিও দেখলাম ঠিক আমার পেছনেই সংকীর্ণ সিঁড়ি বেয়ে নেমে আসছে, পায়ে পা জড়িয়ে, প্রায় আছার খাবার চোখায়। মাথায় আমার আগুন চেপে গেল, সব ভুলে গেলাম। পরে কি ভীষণ কাণ্ড ঘটতে পারে তা একবার মনে এলো না। একটা কুড়ুল তুলে নিয়ে সজোরে বিড়ালটির মাথায় ঘা বসিয়ে দিতে উদ্যত হলাম। কুড়ুলটা ওর মাথায় পড়লে আর রক্ষে ছিল না, কিন্তু তার হল না। আমার স্ত্রী খপ করে আমার হাতটা ধরে ফেলল। বাধা পেয়ে রাগে উত্তেজনায় অন্ধ হয়ে গেলাম, কাণ্ড জ্ঞান ছিল না। দানবের মতো ক্ষিপ্ত হয়ে উঠলাম। কুড়ুল শুদ্ধ হাতটা ছাড়িয়ে নিয়ে স্ত্রীর মাথার ঠিক মধ্যিখানে দিলাম এক কোপ বসিয়ে। একটা টুমু শব্দ পর্যন্ত না করে সে পড়ে গেল মাটিতে। জঘন্য হত্যাকাণ্ড ঘটে গেল। এখন আর কোন উপায় নেই, যে করে হোক লাশটা লুকিয়ে ফেলতে হবে তারপরে রক্ষা। ভালো করেই জানতাম বাইরে নিয়ে গিয়ে গুম করে ফেলবার চেষ্টা করা পাগলামি ছাড়া আর কিছুই নয়। রাতেই হোক আর দিনেই হোক প্রতিবেশীরা নিশ্চয়ই দেখে ফেলবে। মাথায় অনেক রকম মতলবই আসতে লাগল। একবার মনে হল লাশটাকে টুকরো টুকরো করে কেটে আগুনে ফেলে দিয়ে নিশ্চিহ্ন করে ফেলি। আবার তখনই মনে হল ভাড়ার ঘরের মেঝেতে গর্ত করে ওটাকে পুঁতে ফেললেই ভালো হয়। আবার মনে হল ওটাকে উঠোনের পাতকুয়োর মধ্যে ফেলে দেয়া যাক ইত্যাদি। কিন্তু শেষ পর্যন্ত যে মতলবটি এল সবগুলোর চেয়ে এটিই বেশি যুক্তিযুক্ত। মধ্যযুগের তান্ত্রিকরা যেমন করত আমিও তেমনি করব ঠিক করলাম। লাশটাকে দেয়ালের মধ্যে কেঁথে ফেলার সিদ্ধান্ত নিলাম। এই ধরনের কাজের জন্য ভাড়ার ঘরটিকে সবচেয়ে উপযুক্ত জায়গা বলা যায়। এর দেয়ালগুলো নড়বড়ে ভাবে গাঁথা, আবার নতুন করে যে বালির কাজ করা হয়েছে তাও স্যাঁতস্যাঁতে অবস্থায়, ভালো করে শুকোয়নি, খানিকটা নরম রয়েছে। দেয়ালের গায়ে একটা ধোঁয়া বেরুবার চিমনির চিহ্ন রয়েছে। স্পষ্ট বোঝা যাচ্ছে অগ্নিকুণ্ডের জায়গাটা ভরাট করে ফেলে এটাকে পুরো দস্তুর একটা ভাড়ার ঘরে পরিণত করা হয়েছে। নরভরে দেয়ালটার কয়েকটা ইট সরিয়ে নিয়ে তার মধ্যে যে লাশটাকে ভরে দিয়ে আবার দেয়ালটাকে পরিষ্কার গেঁথে দিতে পারব তাতে আমার কোন সন্দেহ রইল না। নিখুঁতভাবেই আবার দেয়ালটিকে মেরামত করে দেয়া যাবে, কারুর সাধ্য নেই বুঝতে পারবে। আমার এই অনুমান ভুল হয়নি। শাবলের চার দিয়ে ইটগুলোকে নামিয়ে নিলাম, তারপর বেশ সাবধানে লাশটাকে ভেতরের দেয়ালের মধ্যে রেখে দিয়ে আবার ইটগুলোকে আগের মতো সাজিয়ে দিলাম। সুরকি বালি ইত্যাদি জোগাড় করলাম, কোন বিষয়ে খুঁত রাখা হল না। আমার বালির কাজ ঠিক আগেকারটির মতোই হতে হবে। সমস্ত দেয়ালটার বালির কাজ যখন সুচারু রূপে শেষ করা গেল তখন দেয়ালটার আগা গোড়া দেখে মনটা বেশ খুশি হয়ে উঠল। এখন আর মনেই হয় না দেয়ালটাকে কিছুক্ষণ আগে ভেঙে ফেলা হয়েছিল। চুন সুরকির ঝুড়োগুলো খুব সাবধানে খুঁটে খুঁটে তুলে নিয়ে বাইরে ফেলে দিলাম। তারপর চারদিকে একবার বিজয় গর্বে তাকিয়ে নিয়ে নিজের মনে বললাম, সত্যি অন্তত এ ব্যাপারে আমার পরিশ্রম শেষ পর্যন্ত সার্থক হয়েছে। যে জন্তুটি এত কাণ্ডের মূল এবার তাকে খুঁজে বার করতে হবে। মনে মনে স্থির প্রতিজ্ঞ হলাম ওই পাপটাকে এবার শেষ করব। সেই মুহূর্তে ওটাকে পেলে আর আস্ত রাখতাম না। কিন্তু বেড়ালটিও কম চালাক নয়, সে বোধহয় আমার মতলব আগে ভাগেই টের পেয়েছিল। আমার কিছুক্ষণ আগেকার মূর্তি সে বোধহয় ভুলতে পারেনি, তাই বোধহয় কোথাও কি লুকিয়ে আছে। ভাবলাম ভালোই হয়েছে, তার এই অনুপস্থিতিতে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলাম। এই মুক্তির আনন্দ যে কি তা বলে বোঝানো অসম্ভব। রাতে সে আর ফিরে এল না। তার এ বাড়িতে আসার দিন থেকে এই একটি মাত্র রাতে আমি নিশ্চিন্তে একটু ঘুমুতে পারলাম। গভীর নিদ্রা অদ্ভুত আমেজপূর্ণ ঘুম। স্ত্রীকে হত্যা করবার যে গ্লানি, সে গ্লানিকেও যেন এ আমেজ পরিতৃপ্ত এ ঘুমের আবেশ ধুয়ে মুছে দিয়ে গেল। পরদিন এবং তার পরের দিনটাও কেটে গেল ভালোভাবে, সেই মূর্তিমান দুঃস্বপ্ন আর ফিরে এল না। অনেকদিন পরে নিজেকে স্বাধীন মানুষ বলে মনে হতে লাগল। স্বস্তি নিঃশ্বাস নিলাম বুক ভরে। বিভীষণ বোধ হয় একেবারেই দূর হয়েছে, আপদ গেছে, আর ওকে দেখতে হবে না। আমার এখন নিরবিচ্ছিন্ন সুখ। এই সুখের মধ্যে আমার কুকর্মের স্মৃতি কোনো বিকার ঘটাতে পারবে না। কেউ কেউ ইতিমধ্যে আমার স্ত্রীর খোঁজ করেছিল, কিন্তু তাদের সবাইকে বেশ তড়িৎ উত্তর দিয়ে নির্বিঘ্নে বিদায় করে দেওয়া গেছে। এমনকি একবার খানা তল্লাশও হয়েছিল, কিন্তু তারা আপত্তিকর কিছুই পায়নি। আমার ভবিষ্যৎ সুখ এখন সম্পূর্ণ নিরাপদ। হত্যাকাণ্ডের চার দিনের দিন একদল পুলিশ কর্মচারী আচমকা ঘরে এসে ঢুকলেন। তাঁরা খুঁটিয়ে খুঁটিয়ে বাড়ির চারদিকে খানা তল্লাশি করতে লাগলেন। লাশ লুকিয়ে রাখবার জায়গাটার নিরাপত্তা সম্বন্ধে আমার বিন্দুমাত্র সন্দেহ ছিল না, তাই আমি মোটেই উদ্বিগ্ন হইনি। পুলিশ কর্মচারীরা খানা তল্লাশির সময় আমাকে তাঁদের সঙ্গে সঙ্গে থাকতে বললেন, কোনো কিছুই দেখতে বাদ রাখলেন না তাঁরা। পরপর চারবার তাঁরা আমাকে নিয়ে ভাড়ার ঘরে গেলেন। বিন্দুমাত্র চঞ্চল হইনি, মুখখানা এমনি নির্বিকারভাবে স্পন্দিত হচ্ছিল যেন কিছুই জানিনে। ভাড়ার ঘরে ঢুকে এধার থেকে ওধার পর্যন্ত পায়চারি করে বেড়ালাম, বুকের ওপর হাত দুটো ফাঁচ করে রেখে নির্বিকারভাবে ঘরের এ মুড়ো থেকে ও মুড়ো পর্যন্ত পদচারণা করে বেড়াতে লাগলাম। খানা তল্লাশির পর পুলিশ কর্মচারীরা বেশ সন্তুষ্ট হয়েই চলে যাবার উপক্রম করলেন। ভেতরে ভেতরে আমার স্ফূর্তি তখন দেখে কে, নিজেকে সামলে রাখাই দায় হয়ে উঠল। আরো কিছু একটা বলে ওদের আরো একটু নিঃসন্দেহ করে দেবার জন্যে ভেতরে ভেতরে আমি একেবারে অধৈর্য হয়ে উঠেছিলাম। এটুকু হলেই যেন আমার পুরো নিরপরাধ হওয়াটা আরো নিশ্চিত, আরো পাকাপাকি হয়ে যায়। তারা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন। আমি তাদের সম্বোধন করে বললাম, ভদ্র মহোদয়গণ, আপনাদের সন্দেহ ভঞ্জন করতে পেরে আমি সত্যিই আনন্দিত। আপনাদের কুশল কামনা করি, তবে আশা করি এরপর আপনারা এই ধরনের ব্যাপারে আরও একটু ভদ্রতার পরিচয় নিতে যত্নবান হবেন। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এই বাড়িটা গঠন কাজের দিক থেকে সত্যি বেশ মজবুত। অবলীলাক্রমে কি বলতে গিয়ে আমি যে কি বলে ফেলেছি তা নিজেই বুঝে উঠতে পারিনি। হ্যাঁ সত্যি, বাড়িটা অত্যন্ত মজবুত, বিশেষ করে এই যে দেয়ালগুলো দেখছেন, বাস্তবিকই নিখুঁত গাঁথুনি এদের। কই মশাইরা, চলে যাচ্ছেন নাকি? অদ্ভুত এক বাহাদুরির ভাব যেন আমায় পেয়ে বসল। উন্মাদের মতোই আমি আমার হাতের ছড়িটা দিয়ে সত্য কাঁথা দেয়ালটায়, যার মধ্যে আমার স্ত্রীর লাশ কাঁথা রয়েছে, বেশ জোরে কয়েকটা কুঁতো মারলাম। কিন্তু হায় খোদা, শয়তানের কটাক্ষ থেকে তুমি আমাকে বাঁচাও। আমার ছুরির আঘাতের শব্দের রেশ বাতাসে মিলিয়ে যেতে না যেতেই দেয়ালের ভেতর থেকে কে যেন চিৎকার করে উঠল। প্রথমটা গোঙানোর মতো চাপা একটা স্বর, ছোট ছেলের ফুঁপিয়ে কাঁদার মতো অনেকটা। পরক্ষণেই শব্দটা হঠাৎ বেশ একটু চড়া হয়ে উঠল। তারপরেই শুরু হল একটানা অমানসিক দুর্বোধ্য একটা শব্দ, ক্রমে সে চিৎকার যন্ত্রণা কাতর বিভৎস এক আর্তনাদে পরিণত হল। কি ভয়ঙ্কর, কি নিদারুণ সে আর্তনাদ! যেন নরকের মধ্য থেকে শত সহস্র দানবের জয়োল্লাস আর ত্রাসের ভয়ঙ্কর থরি বাইরের বাতাসে বেরিয়ে আসছে। নরক যন্ত্রণায় কাতর পিশাচের রক্ত হিম করা তীক্ষ্ণ আর্তনাদ যেন বাতাসে বাতাসে কেঁপে কেঁপে ফিরছে। নিজের কথা আর কিছু বলতে যাবো আমি। প্রায় মূর্ছিত অবস্থায় আমি বিপরীত দিকের দেয়ালে ঠলে পড়লাম। এক মুহূর্তের জন্য পুলিশরা স্তম্ভিত হয়ে সিঁড়ির ওপর দাঁড়িয়ে থাকলেন। এই বিভৎস ব্যাপারে তারা ভীষণ আতঙ্কিত, কিছুক্ষণের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। পরক্ষণে পাঁচ ছজন পুলিশ কর্মচারী ক্ষিপ্র গতিতে দেয়ালটা ভাঙতে শুরু করে দিলেন। দেয়ালটি একেবারে সবটুকুই হুড়মুড় করে পড়ে গেল। আমার স্ত্রীর মৃতদেহটা সামনেই সোজা হয়ে দাঁড়িয়ে। চাপ চাপ রক্তের ডেলা আর পচা মাংসের সে এক বীভৎস দৃশ্য। আর তখনই দেখা গেল লাশটার মাথার উপর বসে আছে সেই ভীষণ মূর্তিমান বিভীষিকা, সেই কালো বিড়ালটা। লাল মুখ হাঁ করে আছে, একটিমাত্র চোখ থেকে যেন তার প্রতিহিংসার তীব্র আগুন ফুটে বেরুচ্ছে। দুর্ভাগ্য আমার, এই শয়তানের কারসাজি শেষ পর্যন্ত আমাকে খুন করতে বাধ্য করেছিল, আর তার শয়তানি আজ আমাকে চল্লাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করল। আমি বুঝতেও পারিনি দেয়াল গাঁথবার সময় কখন আমি নিজের অজান্তেই পিশাচকেও ভেতরে রেখে দেয়ালটা কেঁথে ফেলেছিলাম।
Exclusively on FusionBD.com.
This is here with more fun and fear.
Yes. শুনছিলেন ভূত এফএম হরর ক্লাব, আর এই মুহূর্তে আমি আপনার সাথে এবং চলে আসলাম কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য হরর ক্লাবে উইথ সৃষ্টি। অ্যান্ড সৃষ্টি, কি অবস্থা? এবং একটু আগে তো আমরা চমৎকার ঘটনা শুনলাম, এবং আজকের অতিথি যারা আছেন তারাও খুব চমৎকার চমৎকার, তাদের কিছু মানে বেশ জমজমাট একটা আড্ডা চলছিল। কেমন লাগছে আজকে এই বৃষ্টি ভেজা রাতে আজকে ভূত এফএম হরর ক্লাবে?
হ্যাঁ, আসলে রাসেল ভাই খুব মানে স্পেশাল একটা এক্সপিরিয়েন্স, এরকম একটা ওয়েদারে খুব ঠান্ডা ঠান্ডা একটা ভাব, মানে মাঝে মাঝে যে স্টোরিটা যখন হচ্ছিল স্টুডিওর বাইরে বসে বসেও স্টোরিটা শুনছিলাম, ভালো লাগছে খুব, এবং মনে হচ্ছে যে প্রপার এনভায়রনমেন্ট ফর লিসনিং টু হরর স্টোরিজ।
একদম, এবং একটা মানে পারফেক্ট ওয়েদার সেটাই। এবং আমি চট করে বলে দিই আপনাদেরকে মাঝখানে যে বেশ এনজয় করছিলাম আমি নিজেও, আর সেই সাথে আপনাদের সাথে একটু কথা বলে নিই ভূত এফএম সম্পর্কে, আগামীকাল ভূত এফএম এ কি হচ্ছে, এবং আগামীকাল ভূত এফএম এ যথারীতি যারা গেস্ট আছেন তারা তো আসবেনই, নতুন বেশ কিছু অতিথি আসবেন, এবং তাদের নিয়ে আমি আর বেশি হোপফুল। সো আমার মনে হয় যে আপনাদের অবশ্যই শোনা উচিত। গত সপ্তাহে আমি খুব আপনাদের মানে কি বলবো যে মিক্সড ফিডব্যাক পেয়েছি, সেটা হচ্ছে আমাদের একটা একটা ঘটনা আমরা কতদিন এয়ার করেছিলাম, এবং সেই ঘটনাটা ছিল বেসিক্যালি অনেক লম্বাই ছিল, এবং সেটা নিয়ে আমি মানে দেখলাম যে বেশ কয়েকজন বলেছেন যে তাদের অতটা ভালো লাগেনি, আবার অনেকে আমাকে ইমেইল করে পর্যন্ত বলছেন, প্লাস আপনি দেখবেন যে ফেসবুকেও আছে অনেকে মেসেজে আমাকে বলছেন যে এই ঘটনাটা তারা আবার শুনতে চান, এবং এই ঘটনাটা তাদের অনেক ভালো লেগেছে, এবং এই ঘটনাটা কেন শেষ মুহূর্ত পর্যন্ত আমরা প্রচার করলাম না, এইরকম। তো আমাদের ইচ্ছা আছে কালকে না হলেও হয়তো পরবর্তীতে কোনো একটা দিন আবার সেই ঘটনাটা আপনাদের সামনে নিয়ে আসার। সে বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে ডেফিনেটলি সেটা জানাবেন, এবং সেটা কালকেও হতে পারে। আর সেই সাথে থাকবে কিছু ইমেল, ইমেল পড়ার সময় কালকে পাবো কিনা জানি না, কালকে বেশ কিছু অতিথি আছেন, এবং কালকে কিন্তু ফ্রাইডে দ্য 13th।
একদমই তাই, আমি কিন্তু এটাই কমেন্ট পড়তে পড়তে মনে পড়ে গেল যে ফ্রাইডে 13th।
তো ফ্রাইডে দ্য 13th খুব কম পড়ে, তো কালকে ফ্রাইডে দ্য 13th, এবং আজকে বেসিক্যালি বলতে পারলেন যে এখন থেকে শুরু হয়ে গেছে ফ্রাইডে দ্য 13th। অ্যান্ড এটা হচ্ছে আমাদের এই ধরনের কোনো সুপারস্টিশন না থাকলেও, মানে আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কথা বলেন তাদের নানান ধরনের এটা নিয়ে অনেক কথাবার্তা হয়, এবং তারা বিভিন্নভাবে এই দিনটাকে নিয়ে অনেক কিছু ভাবেন, এবং আপনি কুসংস্কার বলতে পারেন বা যা বলতে পারেন, এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক মানে কি বলবো যে এটা নিয়ে অনেক চর্চা হয় আর কি, রাইট? তো যাই হোক, সেটা নিয়ে আমরা হয়তো কথা বলতে পারি আগামীকাল, সেই বিষয়ে আপনারা যদি চান তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের এক্সপিরিয়েন্স, যে আসলে আপনার লাইফে কখনো কোনোদিন ফ্রাইডে 13th কোনো এরকম বাজে কোনো ঘটনা ঘটেছে কিনা, এই আর কি। আর সেই সাথে বাকি কথা কালকে হবে, এবং আশা করছি যে ভূত এফএম শোনার জন্য আপনারাও অপেক্ষায় আছেন, আমরাও অপেক্ষায় আছি কখন আপনাদের সামনে উপস্থাপন করব ভূত এফএম দুরুদুরু বুকে, কারণ আপনাদের পছন্দ করাটা অনেক বড় একটা ব্যাপার। এই হল সৃষ্টি, দিস ইজ অল অ্যাবাউট ভূত এফএম, এবং আমরা একটু কিছু মেসেজে চলে যাই এবং সেই মেসেজগুলো একটু পড়ে ফেলি।
হ্যাঁ একদমই, এবং আমিও খুব অপেক্ষা করছি ফ্রাইডে 13th এর ভূত এফএম শোনার জন্য। 13th ফ্রাইডে 13th ভূত এফএম এর জন্য অনেক স্পেশাল।
কারণ এই ফ্রাইডে দ্য থার্টিনথেই ভূতাচম শুরু হয়েছিল এবং এই ফ্রাইডে থার্টিন 2010 এর 13th August আমরা ভূতাচম শুরু করেছিলাম, সেই দিন ছিল ফ্রাইডে, না হলে ভূতাচম তো শুরু করা যেত না। এবং 13 তারিখটা বেছেছিলাম, সে সাথে ফ্রাইডেও মিলিয়ে গেছিল, সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত ব্যাপার,
আসলে খুবই অদ্ভুত। এবং আরো একটি ফ্রাইডে 13, 8 বছর পরে একটা ফ্রাইডে 13, এর মাঝখানে তো অবশ্যই গিয়েছে। যাই হোক, ফেসবুক কমেন্ট কিছু নিনি, আফ্রিদি তুহিন আছেন আমাদের সাথে, নাইস স্টোরি লিখেছেন, বালুচরে ধুলোবালি নোয়াখালী থেকে শুনছেন, মিথিলা লিখেছেন খুব তো ভালো লেগেছে তবে লেখকের প্রতি অদ্ভুত এক ধরনের রাগ হচ্ছে।
হ্যাঁ, এই বিড়ালের ব্যাপারটা হতে পারে,
স্ত্রীকে হত্যা করে, আসলে এটাই বোধহয় সার্থকতা একটা লেখকের। আমাদের সাথে আছেন ফারহান আহমেদ বাবু, লিখেছেন ওয়েলকাম রাসেল ভাইয়া,
থ্যাংক ইউ।
ইফতেখার আহমেদ, তিনি কিন্তু সেই ফ্রাইডে 13 এর কথা বললেননি, লিখেছেন রাসেল ভাইয়া কালকে তো ফ্রাইডে 13, নতুন কিছু হবে?
নতুন কিছু তো চেষ্টা করি প্রতিবার দেওয়ার, আমরা কিন্তু প্রতি ভূতেমে নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। মানে ঘটনাগুলো তো কোনো সময় এরকম হয় না যে মানে আমরা মানে চেষ্টা করি প্রতি সপ্তাহে নতুন কিছু আপনাদের সামনে নিয়ে আসার। তো যাই হোক, সে বিষয়ে কাল কথা হবে।
সেটাই, সাদি ফাহিম আছেন আমাদের সাথে, লিখেছেন অনেকদিন পর আবারও ফিরে আসলাম, ফারহান আহমেদ বাবু চিরং থেকে শুনছেন, আরো অনেকে অনেকেই আছেন, একই মানুষ দেখা যায় একাধিকবার কমেন্ট করেন এবং এটা আমার মনে হয়েছে কমেন্ট পড়ার প্রবাবিলিটি বাড়ানোর জন্য এটা করে,
যাতে কোনোভাবে মিস না হয়ে
যায়। তো যাই হোক, আপনারা আরো কমেন্ট করতে থাকুন। আমাদের সাথে ছিলেন রাসেল খান, যাই হোক আরো অনেকেই আছেন, গল্পটা অনেকে ভালো লেগেছে জানিয়েছেন। তো এর মাঝখানে আরো অনেকগুলো কমেন্ট দেখেছিলাম যে রাসেল ভাই কখন আসবেন, সে কমেন্টগুলো এখন অনেক কমেন্টের ভিড়ে একদম নিচে পড়ে গিয়েছে। যাই হোক, আশা করি আপনাদের অপেক্ষার প্রহর শেষ হয়েছে, রাসেল ভাই চলে এসেছেন। এই যে একজন লিখেছিলেন নাহিদ হাসান যে আজকে কি রাসেল ভাই আসছেন, তো এবং 11:59 রাসেল ভাই চলে আসবেন, তার আগে সকালবেলাও চলে আসবেন তিনি। সো রাসেল ভাইয়ের সাথে আজকের দিনের সকালও শুরু হবে এবং দিনটা শেষ হবে রাসেল ভাইয়ের সাথে। তো রাসেল ভাইয়ের কে অনেক কি বলা যায় ভালোবাসা সবসময়।
থ্যাংক ইউ সো মাচ সৃষ্টি। তো এরপরে কি থাকছে আসলে বেসিক্যালি?
এরপর আমরা আরেকটা গান শুনবো এবং গান শুনে আমরা আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক শুনবো, বেশ অনেক কিছু।
আবার গেস্টটা ফিরে আসবে,
তাই আজকে হরর ক্লাব আবার থাকছে আমাদের সাথে।
সো আমি রিকোয়েস্ট করবো যে পুরো সময় আমাদের সঙ্গে থাকুন এবং আশা করছি যে পুরো সময় আপনি থাকবেন। আপাতত চলে যাচ্ছি আমি এবং কথা হবে আবারও আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনে থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। টাটা।
ফুর্তি,
আমি যে তোমার
সোনার পালঙ্কে শয়ন করিয়া মখমলে বালিশে হাত পা মাথা রাখিয়াও আরাম পাননি বাদশাজাদা। বিলাস বহুল প্যালেসে বসিয়া সুর সাগরে ডুব মারিয়াও আরাম পাননি সাহেবজাদা। আর লোকাল বাসের চিপায় পড়িয়া কোনো মতে হ্যান্ডেলে ধরিয়া প্রাণ লাচ্ছিতে চুমুক মারিয়াই খালি আরাম আর আরাম পায় এ যুগের আরাম জাদা। এলো আরামে ভরপুর প্রাণ লাচ্ছি ম্যাঙ্গো বানানা এবং ইয়োগার্ট তিনটি ভিন্ন ফ্লেভারে, জাস্ট চুমুক দিন আর হয়ে যান আরাম জাদা। প্রাণ লাচ্ছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি।
Face it, face it. Radio Money Furti. Radio Furti.
Yeah.
আশরাফি বিন মুর্তজা, একজন দুর্দান্ত ক্রিকেটার এবং সফল ক্যাপ্টেনের নাম। নিজের সেরা পারফরমেন্স বের করে আনতে সবসময় নিজেকে পুশ করেন শেষ সীমানা পর্যন্ত, আর সেজন্য নিরাপদ খাবার পানির ক্ষেত্রেও তিনি কখনো কম্প্রোমাইজ করেন না। তাই মাশরাফি বেছে নিয়েছেন রিভার্স অসমোসিস প্রক্রিয়া সহ 13টি স্তরে বিশুদ্ধকৃত সম্পূর্ণ নিরাপদ প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার, এক বোতল প্রাণ শক্তি।
Uncensored story of the week.
হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ফরিদপুরের নরগন্দা থেকে অর্ণব মুন্না বলতেছি। আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর তলে। বেশি কথা না বলে আমি আমার ঘটনায় চলে যাই। একদিন রাতে আমি আমার ফ্রেন্ডের বাসায় ওর জন্মদিন উদযাপন করার জন্য যাই। তো জন্মদিনের পার্টি শেষ করে আমার বাসায় ফিরতে সেদিন রাত 1:30 মতো বেজে যায়। তো ওর বাসা থেকে আমার বাসায় ফিরতে সময় লাগে 15 মিনিট। সেদিন রাত 1:30, রাস্তায় কোনো গাড়ি, কোনো যানবাহন, কোনো মানুষজন নেই। আমি রাস্তার মাঝে একা একা হাঁটতেছি, রাস্তায় নিকশ কালো অন্ধকার। আমি ফোনের টর্চটি জ্বালিয়ে একটি ইংলিশ গান শুনতে শুনতে বাসায় ফিরতেছিলাম। তো আমি যখন 15 থেকে 20 মিনিট হাঁটি এবং আমার বাসার কাছাকাছি চলে আসি, তখন আমি একটা বিষয় ফিল করি। আমি যখন বাসার কাছাকাছি তখন আমি 2টা বাস যাওয়ার ক্রস করে আসি, আর আমি যখন বাস যাওয়ার ক্রস করতেছিলাম আমি ফিল করতেছিলাম যে বাস যাওয়ার থেকে কি যেন পড়তেছে ঝুমুর ঝুমুর আওয়াজে। তো আমি এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে যাই এবং ফিল করার চেষ্টা করি আসলে কি হচ্ছে। তো আমি পিছনে ঘুরে যখন তাকাই তখন আমি কিচ্ছু দেখতে পাই না। আমি আওয়াজটি শোনার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি কিন্তু কিছুই ঘটে না। তো আমি একটু আটকে উঠি এবং আবার পথ চলা শুরু করি। তো আমি যখন আমার বাসার কাছাকাছি চলে আসি, আর 2 মিনিট থাকলে আমার বাসায় চলে যাব, সেই মুহূর্তে আমি আরেকটা বাসা ক্রস করি যেটা আমার একটা আঙ্কেলের বাসা ছিল। তিনি কিছুদিন আগে মারা গেছেন একটা রোড অ্যাক্সিডেন্টে। তো তার বাসায় তার 2টি মেয়ে এবং তার স্ত্রী থাকত। আমি তার বাসার সামনে যখন আসি তখন আমি আরেকটা জিনিস ফিল করি যে তার বাসার রান্নাঘরে মনে হচ্ছে কি যেন পড়তেছে, কিছু পড়ার আওয়াজ শুনতে পাই। তো আমি আবার দাঁড়িয়ে যাই, এবার ঘটনাটা আমি দেখেই ছাড়ব। তো আমি দাঁড়িয়ে আওয়াজটা শুনি, আস্তে আস্তে দু একটা স্টিলের প্লেট ফ্লোরের পর পড়তেছে। তো আমি আওয়াজটা শুনি, আরো আওয়াজটা প্রখর বেগে বাজতে ছিল। তো আমি এক মুহূর্তের জন্য ভাবি যে আসলে কি ঘটছে, আমি কেউ জায়গায় যাব দেখার জন্য। কিন্তু আমি পরবর্তীতে ভাবি যদি আমার মতো আওয়াজটা অন্য কেউ শোনে, তাহলে সেও যদি বেরিয়ে আসে এবং আমাকে ওইখানে দেখতে পায়, তাহলে ঘটনাটা অন্যরকম হয়ে যাবে। তাই আমি রাস্তায় দাঁড়িয়ে থাকি। আওয়াজটা এমন 2-1 মিনিট হওয়ার পরে আস্তে আস্তে থেমে যায় এবং আমি বাসায় যাওয়ার পরে এই বিষয়টা ভেবে সবচেয়ে আটকে উঠি এবং অবাক হই যে আসলে যে রান্নাঘরটার আওয়াজ আমি এতক্ষণ শুনে আসলাম, সেই রান্নাঘরে কোনো ফ্লোরই ছিল না, কোনো ফ্লোরই ছিল না। তাহলে এই প্লেটগুলো পড়ার আওয়াজ আমি ফ্লোরে পড়ার আওয়াজ শুনতে পেলাম কেন? আমি বিষয়টা ভেবে অনেকটাই চিন্তিত হয়ে পড়ি। যাই হোক, আমি এইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে, অনেক রাত হয়ে গেছিল সেদিন, তো আমি ঘুমানোর চেষ্টা করি এবং ঘুমিয়েও পড়ি। তো প্রবলেমটা এখানে ছিল না, ঘটনা তারপরে থেকে শুরু। তারপরে এইভাবে কিছুদিন কেটে যায়। বিগত 4-5 দিন পর আমার ঘুম ভালোভাবে হতে ছিল না। আমি আগে অনেক ঘুমাতাম কিন্তু ওই ঘটনার পর থেকে আমি ভালো করে ঘুমাতে পারতাম না। রাতে অনেক ঘুম ভেঙে যেত এবং রাতে আমি ঘুমাতে পারতাম না। তো এরকম কিছুদিন পার করার পরে একদিন রাতে প্রায় রাত 2:30-2:35 বাজবে আমার ঘুম ভেঙে যায় এবং আমি আমার ঘরের ফ্লোরের পর কিছু পড়ার আওয়াজ শুনতে পাই। আওয়াজটা বেশি জোরে ছিল না, অনেক কম ছিল। তো আমি ভাবি হয়তো বা কিছু পড়ে গেছে এবং আমি লাইট জ্বালাই খোঁজার জন্য যে কি পড়লো। কিন্তু আমি সবচেয়ে আশ্চর্য হয়ে আমি খুঁজে কিছুই পাই না এবং আমি হয়তোবা নিজের ভুল মনে করে ঘুমিয়ে পড়ি। তো তারপরের দিন আমি বিষয়টা আম্মুকে জানাই এবং আম্মু বলে তোর মনের ভুল, তো আমি এই বিষয়টা ভেবে ঘুমিয়ে পড়ি এবং আমি ওই ঘটনাটা ভুলেই গিয়েছিলাম। তার দুই একদিন পরে ঘটনাটা আবার রিপিট হতে থাকে। আজকের আওয়াজটা অনেক জোরে এবং একটা দুটা নয়, অনেকগুলো প্লেট পড়ার শব্দ। তো আমার ঘুমটা ভেঙে যায় এবং আমি জেগে দেখতে পাই যে আমার ঘরের ভিতর কালো, নিকশ কালো, একদম বিচ্ছিরি ভয়াবহ একটা চেহারা দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে, যার মনে একটু ভয় নেই তার মনটা আঁত করবে, এমন একটা বিচ্ছিরি বিভর্ষ চেহারা আমার সামনে দাঁড়িয়ে আছে। তার দু হাতে দুটি প্লেট এবং প্লেট ভর্তি কাঁচা মাংস, রক্তাক্ত একদম বিচ্ছিরি। আমি দেখে একটা চিৎকার মেরে আমি আমার মাকে চিৎকার মেরে ডাক দিই এবং আমার মা অন্য রুম থেকে আমার রুমে চলে আসে এবং আমার আম্মা আমাকে বলে কি হয়েছে। আমি কিছুই বলতে পারি না, মায়ের কোলে মাথা রেখে সেন্সলেস হয়ে যাই। তো তারপরের দিন সকালবেলা যখন আমার সেন্স আসে তখন আমি আম্মুকে ঘটনাটি খুলে বলি এবং আম্মু একজন হুজুর ডেকে আনেন এবং সে যা বলেন সেটা শুনে আমি আরো কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না, আমার বলতে গেলে এখনো গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। তো সে বলে যে আমি সেদিন আমার ফ্রেন্ডের বাসা থেকে যা যা খেয়ে আসছিলাম, তো আমি খেয়ে আসার পরে তাড়াহুড়ার জন্য পানি খেয়ে আসি নাই। তো যখন আমি বাসার ক্রস করি তখন ওই চিনটি বাসধারে ছিল এবং আমাকে ফলো করে এবং আমার উপর নজর দেয়। তো তারপরে হুজুর আমাকে কিছু নিয়ম কানুন বলে এবং কিছু আমল দেয়, আমি সেগুলো করি এবং হুজুর ঝাড়ফুঁক করে। তো তারপরে থেকে ইনশাল্লাহ মোটামুটি আমি সুস্থতা ফিল করি এবং এই মুহূর্তে ভালোই আছি। তো রাসেল ভাই, এই ছিল আমার লাইফে ঘটে যাওয়া চিরন্তর একটা সত্যি ঘটনা। কেউ বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু এটাই সত্য। এটা ভাবতে গেলেও আমার এখন অনেক কষ্ট হয়, অনেক ভয় লাগে। আমি আগে একটু ভয় পেতাম না, কিন্তু এখন রাতে ঘুমাতে গেলে অনেক ভয় করি। তো এটাই ছিল আমার লাইফে ঘটে যাওয়া ঘটনা ভাই। যদি আপনি শোনান তাহলে অনেক হ্যাপি ফিল করব। এবং আমার কাছে আরো কিছু ঘটনা আছে, যদি এই ঘটনাটি প্লে করা হয় তাহলে আমি পরবর্তী ঘটনা বলার উৎসাহ পাব। ধন্যবাদ সবাইকে আমার ঘটনাটি এত মনোযোগ দিয়ে শোনার জন্য। খোদা হাফেজ রাসেল ভাই, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন।
মাশরাফি বিন মুর্তজা, একজন দুর্দান্ত ক্রিকেটার এবং সফল ক্যাপ্টেনের নাম। নিজের সেরা পারফরমেন্স বের করে আনতে সবসময় নিজেকে পুশ করেন শেষ সীমানা পর্যন্ত, আর সেজন্য নিরাপদ খাবার পানির ক্ষেত্রেও তিনি কখনো কম্প্রোমাইজ করেন না। তাই মাশরাফি বেছে নিয়েছেন রিভার্স অসমোসিস প্রক্রিয়া সহ 13টি স্তরে বিশুদ্ধকৃত সম্পূর্ণ নিরাপদ প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার, এক বোতল প্রাণ শক্তি।
শুনছেন রেডিও ফুটে 88.5 সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে। ফুট এফএম হরর ক্লাব নিয়ে একদম শেষ দিকে আমরা স্টুডিও ঘুরিতে, সময় 1:35। আমরা শুনছিলাম আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক, আর এখন শুনবো মেইল অফ দ্য উইকে যে স্টোরিটা সিলেক্টেড হয়েছে সেই স্টোরিটা এখন শুনবো। এবং তারপর আজকের যে হরর ক্লাব রয়েছে আমাদের সাথে, তাদের সাথে তো আড্ডা হবেই, একদম শেষ মুহূর্তের আড্ডা যেটা বলে আর কি। তাদের কাছেও কিছু স্টোরি আছে যেটা শুনেছি, তো একদম শেষ মোমেন্টে আমরা তাদের কাছ থেকেও একটা স্টোরি শোনার চেষ্টা করবো। জানি না সময় কতটুকু আমরা কুলোতে পারবো। যাক, আমরা চলে যাচ্ছি মেইল অফ দ্য উইকে যে স্টোরিটা আমরা এখন পড়ব। এই স্টোরিটা কালেক্ট করা হয়েছে মোহাম্মদ নজরুল ইসলাম প্রান্তের কাছ থেকে এবং কালেক্ট করেছেন হৃদয় নোয়াখালী মাইজদি সুলতান কলোনি থেকে। তো হোসেনপুর গ্রামের গল্প আমরা শুনি এই গল্পটি। হোসেনপুর গ্রাম, লোকজন এই গ্রামকে পরীর গ্রাম বলে ডাকে। অনেক আগে নাকি এই গ্রামে অনেক পরী থাকত। গ্রাম থেকে একটু দূরে একটা বাগান আছে, ওই বাগানই নাকি পরীদের আস্তানা। যদিও কেউ দেখেনি, সবাই লোক মুখে শুনেছে, তবে এখন আর কেউ পরীটরে বিশ্বাস করে না। আর এই বাগানে এখন আর অদ্ভুত বা অলৌকিক কোনো ঘটনাও ঘটে না। বাগানে বিভিন্ন রকমের গাছের সমাহার, অনেক পুরনো কয়েকটা বটগাছ আর আম গাছও আছে। বাগানটা কারো একার সম্পত্তি না, তাই গ্রামের সব লোকজনই সেখান থেকে ফলমূল পেয়ে খেত।
তবে কেউই কখনো বাগানের গাছপালা কাটত না। একদিন গ্রামের একটু প্রভাবশালী লোক নূর হোসেন ঘোষণা দিলেন, বাগানের সবচেয়ে বড় আর পুরনো বট গাছটা তিনি কাটবেন, তার কিছু কাঠ দরকার। গ্রামের লোকজন মনে মনে নাখোশ হলেও মুখে কিছুই বলল না। পরদিন সকালে শরীফ আর আমির নূর হোসেনের কথা মতো গাছ কাটতে গেল। কিছুক্ষণ পর ওরা দেখল পুরো করাতটা রক্তে লাল হয়ে গেছে, আর কাছের কাটা জায়গা থেকে অনবরত রক্ত পড়ছে। ভয় করাতটা রেখেই সেখান থেকে ওরা দৌড়ে পালালো। গ্রামে ছড়িয়ে গেল কথাটা, ভয়ে আর কেউ বাগানে গেল না। সেদিন রাতে ঘরে ঘুমোচ্ছিল আমির, হঠাৎ কিসের শব্দে যেন ঘুম ভেঙে গেল ওর। চোখ মেলে তাকিয়ে ও তো অবাক, ও যে বাগানে সেই বটগাছটার নিচে শুয়ে আছে। ভালো করে চোখ কচলে দেখল, না সত্যি ও বাগানে। কিন্তু বুঝতে পারল না ও ঘর থেকে এখানে আসলো কি করে। গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো বাগানে আসছিল, একটা বাদুরের ডাক শোনা গেল। হঠাৎ বাগানে ঝড় শুরু হল, গাছগুলো বাতাসে এলোমেলো ভাবে দুলতে লাগল। তখনই আবছা আলোতে আমির দেখতে পেল বট গাছ থেকে সাদা কাপড়ে মোড়ানো কে যেন নামল। ভয় কাঁপতে লাগল, তবে ওটার মুখটা দেখে আর মুখ দিয়ে কথা বের হল না ওর। পরদিন সকালে আমিরের ক্ষত বিক্ষত লাশ পাওয়া গেল বাগানে, পুরো শরীরে করাতের আঘাতের চিহ্ন। লাশটা দেখে শিউরে উঠল গ্রামবাসী। তারপর থেকে বাগানের আশপাশ দিয়ে মানুষ হাঁটা চলা বন্ধ হয়ে গেল। দুদিন পরের কথা, নিজের গাড়িতে করে শহরে যাচ্ছিল নূর হোসেন। রাত তখন প্রায় আটটা, নির্জন একটা রাস্তা দিয়ে গাড়ি চলছিল। হঠাৎ একটা বট গাছ কোথা থেকে যেন রাস্তার মাঝখানে গাড়িটার সামনে এসে পড়ল। ব্রেক করার সময় পেল না ড্রাইভার, তবে অ্যাক্সিডেন্টে সবাই আহত হলেও মারা গেল নূর হোসেন। তবে সবচেয়ে অদ্ভুত কথা হচ্ছে, ওই রাস্তার মাঝে তো দূরের কথা, আশেপাশে কয়েক কিলোমিটারের ভেতরেও বট গাছ নেই। গ্রামে ছড়িয়ে পড়ল অদ্ভুত সেই বট গাছটার কথা। গ্রামবাসীরা বুঝতে পারল বট গাছটা কাটার জন্য এরকম হচ্ছে। ভয়ে ভয়ে দিন কাটাতে লাগলো শরীফ। হুজুরের কাছ থেকে তাবি জানল, কয়েকজন কবিরাজেরও পরামর্শ নিল। তাদের পরামর্শ অনুযায়ী দিন কাটাতে লাগলো শরীফ। এক সপ্তাহ পরের কথা, ভুলটা সেদিনই করল শরীফ। মাঝরাত প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হল শরীফ। হঠাৎ নূপুরের বাজনা শুনে সে সেদিকে ঘুরে তাকাল। দেখি তো অবাক, সুন্দর অপরূপ একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এই মেয়েকে তো কখনোই গ্রামে দেখেনি ও। কৌতূহল হল, মেয়েটা ইশারায় ডাকল ওকে। যৌবনের তাড়নায় মেয়েটার পেছনে ছুটল শরীফ, ভুলে গেল হুজুরের দেওয়া বিধিনিষেধ। মন্ত্রমুগ্ধের মতো মেয়েটার পেছন পেছন হাঁটতে লাগল। রাত জাগা পাখিরাও নিশ্চুপ, আকাশের চাঁদটাও স্থির। নির্জন রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মেয়েটা বাগানের কাছে এসে পড়ল। আবার শরীফকে ইশারায় ডাকল। পুলকিত শরীফ কোনো কিছু না ভেবে বাগানে ঢুকে পড়ল। বটগাছটার কোড়ায় এসে উধাও হয়ে গেল মেয়েটা। শরীফ দেখল বটগাছের দুটো ডালে ঝুলছে সাদা কাপড় পরা আমির আর নূর হোসেন। ঘোর কেটে গেল শরীফের, বুঝতে পারল কত বড় ভুল করেছে ও, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাগানে ঝড় শুরু হল, গাছগুলো বাতাসে এলোমেলো ভাবে দুলতে লাগল। আচ্ছা আলোতে শরীফ দেখতে পেল বট গাছ থেকে সাদা কাপড়ে মোড়ানো কে যেন নামছে। পরদিন সকালে শরীফের লাশটাকে বট গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল।
তারপর থেকে ওই বাগানের কোনো গাছ তো দূরের কথা, গাছের পাতাও ছেড়েনি কেউ। এই ছিল আমাদের আজকের মেইল অফ দ্য উইকের সেরা গল্প আর কি, যেটা মেইলে পাঠানো গল্পগুলোর ভেতরে সেরা গল্পটি। আপনি যদি এরকম কোন গল্প লিখতে চান, কিংবা আপনার লেখা কোনো গল্প থেকে থাকে হরর গল্প, কিংবা আপনার পরিচিত কারো কাছ থেকে শোনা কোনো ঘটনা, ভৌতিক ঘটনা, সেটাকে আপনি আপনার লেখনি দিয়ে একটা হরর গল্পে রূপান্তর করে আমাদের পাঠিয়ে দিতে পারেন, আমাদেরকে গল্প পাঠানোর ঠিকানাটা হচ্ছে footfm@radiofurti.fm। এই ঠিকানায় আপনি আপনার গল্প, আপনার লেখা পাঠিয়ে দিতে পারেন এবং সাবজেক্ট ফিল্ড অবশ্যই লিখবেন হরর ক্লাব, তবে আপনার লেখা আমাদের কাছে চলে আসবে। আপনি আপনার হরর ক্লাব নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন, সেজন্য একই প্রসেস, জাস্ট মেইল করবেন footfm@radiofurti.fm, এই ঠিকানা সাবজেক্ট ফিল্ডে লিখতে ভুলবেন না হরর ক্লাব। আমরা এখন যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ডেভিড বোয়ের কাওয়া কুইনের গান আন্ডার প্রেশার শুনতে শুনতে ফিরে আসবো, ততক্ষণ সঙ্গে থাকুন শুধু রেডিও ফুর্তি, FM and 240।
Slashed and torn.
আপনি আছেন রেডিও ফুটি রেডিওফোন এর সাথে এবং আছেন ফুটোফোন হরর ক্লাবের সাথে। আর আপনার সাথে আছি আমি সৃষ্টি। স্টুডিও ঘুরতে এই মুহূর্তে সময় 1:47, অর্থাৎ শেষবারের মতো এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং আমার সাথে এই মুহূর্তে আছে আজকের হরর ক্লাবটি। আমার সাথে আছে আবির, রাফি এবং মাহমুদুল। একদম ঠিক ঠিক নামগুলো বলতে পেরেছি প্রথমবারের মতো আজকে। তো কি অবস্থা, কেমন লাগছে?
ভালো, মানে এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, ফার্স্ট এক্সপিরিয়েন্স হিসেবে খুবই ভালো।
ওকে, তার মানে আমরা সেকেন্ড থার্ড এক্সপিরিয়েন্স এর সুযোগটাও পাবো কি?
ইনশাআল্লাহ।
তো আশা করবো এই হরর ক্লাবটি আমাদের সাথে পুরোটা সময় আড্ডা দিয়েছে এবং সামনেও অবশ্যই তারা আসবে। এবং আমরা জানি যে মাহমুদুল তিনি একজন খুবই ভালো মিউজিশিয়ান, তার ফ্রেন্ডরা তার অনেক বড় ফ্যান। আমি আশা করি যারা লিসনার যারা আছেন আমরা মাহমুদুলের গান শুনবো হয়তো ভবিষ্যতে এবং তখন আমরাও আরো ফ্যান হব। তবে এই মুহূর্তে আমার একটা সুযোগ আছে অফ এয়ারে, আশা করি তার গান শোনা যাবে। কারণ আমি আসলে খুবই লোভ হচ্ছে এই ক্লাবটার সাথে, এই মানুষগুলোর সাথে আরো আড্ডা দেওয়ার জন্য। তো যাই হোক, আশা করি আপনাদের ভালো লাগবে নাকি?
অবশ্যই।
তো যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে মানে এই থাকেটা ছোটবেলায় যে গ্রামের বাড়িতে বেড়াতে গেলে কিংবা ওই নানা নানির সাথে আড্ডায় বা সিনিয়র মানুষদের সাথে আড্ডায় ছোটবেলার আড্ডাগুলোতে, যেটা হতো রাতের বেলা ভূতের গল্প শুনে ভয় দেখানোর একটা ব্যাপার থাকতো, তাই না?
ঘুমোতে যেতাম।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং তখন হচ্ছে ঘুমোতে যাওয়াটা একটা চ্যালেঞ্জিং কাজ হয়ে যেত।
খেতে না চাইলে এই ভয় গল্প শুনে,
হ্যাঁ এটাই অবশ্য আমাকে খাওয়ানোর জন্য মানে যে কোনো গল্প বললেই হতো। মানে আমার একজন খালা ছিলেন, তিনি আমাকে মানে যে কোনো কিছু নিয়ে তিনি গল্প বানাতে পারতেন। ওই যে এই যেরকম আবির যে কোনো জায়গা থেকে ব্যবসায়িক চিন্তা বের করে ফেলতে পারে। আমরা ওই যে অফেয়ার আসলে অনেক আড্ডা হচ্ছিল। তো ওই আমার খালা হচ্ছে আমাকে খাওয়ানোর সময় কোনোদিন জগ এবং গ্লাসের গল্প যে কে বড়, এই জগ এবং গ্লাসের ভিতর ঝগড়া হচ্ছে কিংবা চেয়ার এবং টেবিলের ভিতর ঝগড়া হচ্ছে এবং সেই গল্প শুনতে শুনতে আমি খেয়ে ফেলতাম আর কি। খুব বোকা ছিলাম ছোটবেলায়
সবাই।
তো আপনাদের কি এরকম অভিজ্ঞতা আছে বা এরকম কোন গল্প কি মনে আছে ছোটবেলায় এরকম শুনেছিলাম?
হ্যাঁ, আমার একটা গল্প মনে পড়ে, দাদুর কাছে শুনেছি এটা 3-4 বছর আগে, কিন্তু গল্পটা খুব সম্ভবত মানে গল্প না আসলে বাস্তব ঘটনা দাদু বলেছিল এবং এটা অলমোস্ট 20-25 বছর আগে, যেখানটায় সেটা হচ্ছে মাদারীপুরের বালিগ্রাম নামক একটা জায়গা। ওই জায়গাটা এখন 2018 বেশ রুরাল এরিয়া, তো 25-30 বছর আগে সেটা কি ছিল চিন্তাই করা যায়। তো তখনকার সময়টায় আপনার মাছ ধরার একটা মানে প্রবণতা, মানে মাছ ধরার ব্যাপারটা খুব মানে প্রচলিত ছিল এবং ভোরের দিকে মাছ খুব বেশি পাওয়া যেত ফজরের একটু আগ দিয়ে। তো আমার জ্যাঠা হয় সম্পর্কে, তিনি ওই সময়টাতে মাছ ধরার জন্য যেতেন, আরো সাথে অনেকেই যেত এবং মানে এক রাতে ঘুমাচ্ছিল এবং ইউজুয়ালি হয় কি ফজরের ওই সময়টাই বের হয়, কিন্তু সেদিন 2টা বা ওরকম একটা সময়ে ওনাকে ডাক দেয় এবং জাল নিয়ে উনি বের হয়ে যায়। তো বলে রাখা উচিত যে ওই বাড়িটা এখনো মানে এখনো প্রচুর বাঁশ গাছ, বাঁশঝাড়, তারপর হচ্ছে তেঁতুল গাছ কিংবা এই টাইপের প্রচুর গাছপালা আছে বাড়িটায়। তো তখন অবভিয়াসলি আর অনেক মানে জঙ্গল টাইপ ছিল। সো ব্যাপারটা এরকম যে মাছ ধরতে বের হয়েছে এক মানে অনেক দূর যাওয়ার পর যেখানটা মানে ডেস্টিনেশন যেটা যে পুকুর বা দিঘে যাই হোক সেখানটা মানে যাচ্ছে একটা সময় উনি আর মাটিতে নেই, মানে উনি হাঁটছিল মাটিতেই পা পড়ছিল কিন্তু একটা সার্টেন টাইম পরে আর মাটিতে তার পা নেই, ওনার পা ছিল না। সো উনি লাইক ভাসছিল এবং অলমোস্ট মাঝামাঝি জায়গাটাতে মানে পুকুর বা দিঘের মাঝামাঝি পর্যন্ত যখন যায় তখন উনি পড়ে যায় ভাসমান অবস্থায়, উনি জাল সহ সেখানে পড়ে যায় এবং মানে ওই সামহাউ সিক্স সেন্স কিংবা কোইন্সিডেন্টালি হোয়াট এভার সামহাউ ওনার ওয়াইফের ঘুম ভেঙে যায় এবং যখন মাঝরাতে তাকে না পায় একটা টেনশন থেকে আমার আরেক চাচাকে ডাক দেয়। উনি মানে খুঁজতে বের হওয়ার পরে দেখে যে পুকুরের ওই সাইডটাতে মানে কেউ হাত পা ছুটতেছে। অবভিয়াসলি যিনি মাছ ধরেন হাত পা তিনি ছুটবেন না, বেশ ভালো সাঁতারই জানার কথা, কিন্তু কোন এক অদ্ভুত কারণে ওনার গায়ে তখন ওই স্ট্রেংথ কিংবা ওরকম ওই ব্যাপারটা ছিল না যে সাতটায় পারে আসবে। ওনাকে যখন মানে পারে আনে দেখা যায় সারা গায়ে বেশ কাটা দাগ, তো হেঁটে যাচ্ছিল ভাসমান অবস্থায়, পানিতে পড়লে কাটা যাওয়ার তো কোনো কথা না, কিন্তু এরকম ঘটনাটা হয়।
আচ্ছা, তারপর কি উনি কিছু মনে করতে পেরেছিলেন?
উনি মনে করতে পারে বলতে ওনাকে ওনার কোন একটা ফ্রেন্ডের ভয়েসে কেউ ডাক দেয় এবং ওরকম একটা মানে শরীর টাইপ, উনি অন্ধকার ফেসটা মানে খেয়াল করতে পারেন আর খেয়াল করবে কি যে অবভিয়াসলি পরিচিত ভয়েস ফ্রেন্ড হিসেবে বের হয়েছে, কিন্তু একটা সার্টেন টাইম যাওয়ার পরে উনি ইটস লাইক যে ইট ওয়াজ লাইক
উনি কিছু ফিল করতে পারছে না, মানে
এবং যিনি তাকে ডেকে নিয়ে গেছিলেন তাকেও তিনি দেখেননি,
না ফেসটা দেখেনি, জাস্ট ভয়েসটা চিনেই যে আমার ফ্রেন্ড আমি বের হয়ে গেলাম তার পেছনে পেছনে, এবং একটা টাইম পরে উনি আর ওনার মানে নিজের মধ্যে নেই, সবকিছু কিছুটা মানে অস্পষ্ট এবং মানে বেশ ভালোভাবে আহত।
মানে গ্রামের দিকে এই ধরনের ঘটনাগুলো অনেক প্রচলিত বা এই ধরনের অনেক ঘটনায় আসলে মানে শোনা যায়, যেটা ওই যে ভুলো বা নিশি ডাকার মতো ঘটনাগুলো। তো আমাদের হাতে আসলে সময় আজকে একদমই শেষ, খুব চমৎকার একটা আড্ডা হলো আপনাদের সাথে, আশা করি সামনেও আরো হবে এবং আপনাদের নিয়ে হরর ক্লাবের আরো অনেকগুলো এপিসোডে আশা করি আপনাদেরকে পাবো আমরা, যেরকম অন্যান্য হরর ক্লাবগুলো আমাদের সাথে আসেন। তো আজকে আমাদের সুন্দর সুন্দর কিছু স্টোরি ছিল এবং অবশ্যই এর অন্যতম ক্রেডিট অবশ্যই আপনাদের, কারণ একটা স্টোরি তো থাকে প্রমিনেন্ট রাইটারদের, এর বাইরে এই প্রমিনেন্ট লিসেনার যারা আপনারা আছেন আপনাদের লেখা গল্পগুলো আমাদের হরর ক্লাবে চলে আসে এবং আপনাদের লেখা গল্পগুলোই আপনাদেরকে আনন্দ দিচ্ছে। তো সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা, ভাষা জানানোর ভাষা আসলে জানানি, তবে যাদের এই মুহূর্তে যারা শুনছেন বোধহয় হরর ক্লাব শোনার আগ মুহূর্তে মনের অবস্থা কি ছিল জানি না, আশা করি পুরোটা সময় সাথে থাকার পর মনে ভালো লাগার অনুভূতি যদি কিছুটা হলেও সৃষ্টি হয়ে থাকে তবে সেটাই আমাদের সার্থকতা। আপনার মন অনেক ভালো থাকুক, আপনার দিন অনেক ভালো কাটুক, আজকের মতো এ পর্যন্তই থাকছি, বিদায় নিচ্ছি এবং আশা করি নেক্সট উইকে আবারও দেখা মানে কথা হবে এবং আগামীকাল তো আসছে বিকালবেলা একটা বিকেল নিয়ে, কাজেই পুরোটা সময় রেডিও ফুর্তির সঙ্গে থাকুন এবং থাকুন অবশ্যই অনেক অনেক ফুর্তিতে। আর এই হরর ক্লাবের আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা, আপনাদের জীবন অনেক সফলতায় ভরে উঠুক, সফলতার ফুলে ভরে উঠুক আপনাদের জীবন, আপনাদের সর্বাঙ্গীন কি বলা যায় মঙ্গল কামনা করছি। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই, আশা করি আপনারাও ভালো থাকবেন, ফুর্তিতে থাকবেন। আমরা এখন যে গানটি শুনে বিদায় নেব, এই গানটি আমার খুব পছন্দের একটা গান, হরর ক্লাবে প্রায় বাজানো হয় এই গানটা, এই গানটা গ্যাংস ওয়াসিপুর এই সিনেমা থেকে নেওয়া হয়েছে, গানটার নাম মুরা, এটা হচ্ছে টাইটেল, সেটাও নেই মুরা, এবং আমি হিন্দি খুব ভালো বলতে পারি না, প্রোনাউন্সিয়েশন খুব ভুল হয়ে যায়, তবে গানটা আমার কাছে খুবই ভালো লাগে, আশা করি আপনাদের যত আপসেট আছে সব দূর হয়ে যাক, সামনের দিনগুলো অনেক সুন্দর কাটুক, টাটা।
Exclusively on FusionBD.com.